This track was downloaded from FusionBD.com.
Mentos Bhakti Jalo.
Hello, Dhaka. Very good evening to all and a very, very happy new year to all our listeners. Welcome to our fantabulous and hilarious comedy show Mentos Light Up. This is the most prominent RJ of the Bangladesh, Asif Entachrovi, and with me, of course, Pinbox King Rajiv Hassan. Welcome to our show, Rajiv.
Rabi bhai, এটা কোয়াইট আনএক্সপেক্টেড যে আপনি আজকে এইভাবে শ্রোতাদের স্বাগত জানাবেন। আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি জাস্ট আপনার দিকে তাকায় বাংলার শব্দ আছে তবদা, তবদা মেরে গেছি। আপনি আজকের দিনটাতে কিভাবে এইভাবে শুরু করতে পারলেন? আপনি জানেন বাংলা হিস্ট্রি কত রিচ, বাংলা ভাষা কত রিচ, আমাদের মানে থাউজেন্ড ইয়ার্স অফ হিস্ট্রি আছে আমাদের। আপনি সেই রকম একটা আজকে আমাদের ফার্স্ট ইয়ার অফ আমাদের মানে কি মাস্টার নাম জানি কি
বৈশাখ,
বৈশাখ, আচ্ছা সরি ভুলে গেছিলাম। আজকের আমাদের দিনে আপনি খুবই খুবই আনএক্সপেক্টেড হবে আপনার কাছ থেকে। আপনি এইভাবে আমি খুবই 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 আশাহত হয়েছি। আপনি এইভাবে ইংরেজিতে শুরু করলেন কেন?
ইংরেজিতে শুরু করলাম রাজীব, আপনার মতো আরো যেসব ভণ্ডরা ঠিক আছে এই পহেলা বৈশাখ নিয়ে যে ফাত্রামিটা করে, এই ফাত্রামির প্রতিবাদ হিসেবে আমরা বাঙালি। আপনি বললেন বললেন যে আমাদের হিস্ট্রি ইজ ভেরি রিচ,
ডেফিনেটলি।
হ্যাঁ, আবার বলতেছেন ডেফিনেটলি, কথায় কথায় ইংরেজি শব্দ ব্যবহার না করলে আপনার পেটের ভাত হজম হয় না। কথায় কথায়
ইংরেজি শব্দ,
এটা কি বাংলা শব্দ?
ঠিক আছে,
রিচের বাংলা কি বলেন তো?
রিচি তো বাংলা,
রিচ বাংলা না, রিচের যে অর্থে আপনি যাওয়ার হিস্ট্রি ইজ ভেরি রিচ, এটার মানে
টেবিলের বাংলা কি বলেন? আপনি বাংলা ধরতেছেন আমাকে, টেবিলের বাংলা কি বলেন তো?
টেবিলের বাংলা হচ্ছে কাষ্ঠ নির্মিত,
কাষ্ঠ নির্মিত
একটি চৌকো কিংবা গোলাকার স্থান যেখানে পুস্তক কিংবা দলিল দস্তাবেজ রাখা হয়।
বা টেবিলের বাংলা একটি কাষ্ঠ নির্মিত চৌকো কিংবা গোলাকার চৌপায়া আসবাব যাহাতে পুস্তক কিংবা দলিল দস্তাবেজ রাখে। খাওয়া দাওয়া করা হয় না?
হ্যাঁ,
খাওয়া দাওয়া। ডাইনিং টেবিলের বাংলা কি
মানে? আমার তো পুরাটা টেবিলে বাংলা বলতে দেন
না, আমি ডাইনিং টেবিলের বাংলা বলেন।
ডাইনিং টেবিলের বাংলা হচ্ছে আহারের নিমিত্তে একটি কাষ্ঠ কিংবা কাচড়ো, কাচড়ো মানে কাঁচ, কিংবা প্লাস্টিক নির্মিত একটি আসবাব চৌপায়া যার চারটি পা থাকে।
আচ্ছা, আলমিরার বাংলা কি?
আলমিরা নিজেই তো বাংলা,
আলমিরা বাংলা না,
আলমিরার বাংলা হচ্ছে আলমারি।
আচ্ছা,
আলমারি না রাজীব, সিরিয়াসলি আমরা পহেলা বৈশাখ নিয়ে নানান ধরনের মানে নানান ধরনের পাত্রামি করি। বাংলাদেশে এমন একটা টিভি চ্যানেল পাওয়া আসলেই কষ্টকর যেটার নাম বাংলা।
আচ্ছা, খুবই কম,
খুবই কম, হাতে গোনা
তুলনায় মানে
বাংলাদেশের এমন একটা মানে ব্যান্ড মিউজিক যেটা বলে একটা ব্যান্ড দলের নাম আপনি মানে খুঁজতে গেলে আপনাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হবে যেটার নাম বাংলা। ঠিক আছে, এবং যারা ইংরেজিতে কথা বলতে পারে না, ফুটফাট কথায় কথা ইংরেজি বলতে পারে না, তাদেরকে আমরা বলি খ্যা। অথচ এই আমরা যে আমরা সারাক্ষণ ইংরেজি বলি, হ্যাঁ ডিয়ার লিসেনার বলি, এই আমরা বছরের মাত্র একটা দিন, 14ই এপ্রিল, ঠিক আছে, এটাকে আমরা বলি বলি পহেলা বৈশাখ। এবং আপনি আজকে জিজ্ঞাসা করেন পহেলা বৈশাখের জন্য যারা ওই যে সাদা শাড়ি, লাল পা, সাদা পাঞ্জাবি, সাথে আবার লাল কলার পরে বের হয়েছে, জিজ্ঞাসা করেন কয়জন বলতে পারবে যে আজকে বাংলা মাসে এটা কত সাল, কত সাল চলছে, এই বাংলা সালটা কোথা থেকে আসলো? অধিকাংশই লোকজন বলতে পারবে না। আমরা কথাও আমরা কখনো ইংরেজি শব্দ ছাড়া কথাও বলতে পারি না। একদিনের জন্য আমরা রাতারাতি আরো দুইটা ফাত্রামি করি, একটা হচ্ছে পান্তা ভাত নিয়ে ফাত্রামি করি, আর একটা হচ্ছে ইলিশ মাছ নিয়ে ফাত্রামি করি, আর তৃতীয় ফাত্রামি হচ্ছে ইলিশ এবং পান্তাকে মিলায় মিশে একটা ফাত্রামি করি। পৃথিবীর কোথাও এবং বাংলাদেশে আজ অব্দি ইতিহাস নাই যে পান্তা এবং ইলিশ একসঙ্গে খাওয়া যায়। এটা দুইটা একসঙ্গে খাবার বিষয় না। ইলিশ একটা অসম্ভব তৈলাক্ত মাছ, এটাকে আপনি পান্তা হচ্ছে একটা পানি ভাত, করে, ভাতের মধ্যে পানি দিয়ে বাসি করে। এটার মধ্যে যদি আপনি ইলিশ মেশান, ইলিশের তেলটা এই পানির সঙ্গে মিশে যাবে, এবং তেলের সাথে যখন পানি মিশে যায়, যদিও তেল এবং পানি মিশে না, ওটা আপনি যখন খাবেন পেটে গিয়ে তো এটা মিশবে না, নির্ঘাত ডায়রিয়া হবে এবং লাভের মধ্যে লাভ হবে ওর স্যালাইন। অথচ আমরা কার মাথা থেকে আজগুবি আইডিয়াটা আসছে যে পান্তা ইলিশ পহেলা বৈশাখে খেতে হবে, সারা জাতি পাগলের মতো উন্মাদের মতো অস্থির হয়ে গেছে যে কিভাবে পান্তা ইলিশ জোগাড় করা যায়। আপনি জানেন এক হালি ইলিশের দাম এবার কত উঠছে?
আমি তো একটা ইলিশের দাম 14,000 টাকা উঠছে এরকম নিয়ে আমি প্রথম আলো অনলাইনে দেখেছি।
এক হালি ইলিশ, তাও ইলিশ ঠিক বলা যাবে না, শিশু ইলিশ, এক খালি শিশু ইলিশ 48,000 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। এর চেয়ে বড় ফাতরামি আর কোনো কিছু হতে পারে না। ইলিশের প্রসঙ্গে পরে আসে, আগে পান্তার প্রসঙ্গে বলি। পান্তা আমাদের কতখানি মানে কতখানি আবেগের জায়গা। পান্তা নিয়ে ছোটবেলায় একটা গল্প পড়ছিলাম, এটা আমাদের সবার পাঠ্যপুস্তকে এই গল্পটা বাধ্যতামূলক ছিল। গ্রামের মানুষরা গরিব, তাদের সকালবেলায় আমরা সকালবেলায় বলি না যে আমরা আজকে সকালে ইংলিশ ব্রেকফাস্ট করলাম, কন্টিনেন্টাল ব্রেকফাস্ট করলাম। গ্রামের মানুষের সকালবেলায় নাস্তা করার জন্য আলাদা কোনো কিছু থাকতো না, তারা রাত্রে যে ভাতটা খেত সেই ভাতে, যেটাকে আমরা ইংরেজিতে বলি লেফট ওভার, ওই বস্তুটা তারা ভাতটা রেখে দিত, পানি দিয়ে রেখে দিত, সকালবেলায় তারা ওই ভাতটা খেত, ওই পানি দিয়ে রাখত, সারা রাত ভাতটা পানিতে ভিজত এবং ভাত এবং পানি মিশে একটু একটু গাজন পাচন টাইপের হতো, সকালবেলায় তারা ওটা খেয়ে খেতে যেত কৃষিকাজ করার জন্য। গরিব মানুষের এই ব্যাপারটাকে আমরা একদম ফাজলামোর জায়গায় নিয়ে গেছি, একদম ফাজলাম। আমরা ঢং করে গরম ভাতের মধ্যে পানি দিয়ে, খুব দুঃখিনী মায়ের একটা গল্প আছে, এক বুড়ি, সে সারাদিন কষ্ট করে একটু একটু চাল জোগাড় করে, এই বাড়ি থেকে এক মুঠ ওই বাড়ি থেকে এক মুঠ চাল জোগাড় করে সে রান্না করে। রান্না করার পর অল্প একটু ভাত হয়, সে ভাতটা সে রাত্রে একবারই খায়। খাওয়ার পর আর একটু ভাত সে রেখে দেয়, তার মধ্যে পানি ঢালে, পানি ঢেলে রেখে দেয়, পরদিন সকালবেলায় সে পান্তাটা খাবে বলে। একদিন সেই বুড়ির কি হলো, একদিন সকালবেলা উঠে দেখে যে তার হাড়িতে কোনো পান্তা নাই। কেন নাই? কারণ হচ্ছে কোন এক চোর রাত্রেবেলা এসে পান্তাটা খেয়ে গেছে। এরপর বুড়ি আবার পরদিন অনেক রাত পর্যন্ত জেগে রইল যে এবার যদি চোর পান্তা খেতে আসে তাহলে তাকে ধরবে। এক পর্যায়ে বুড়ি আর কতক্ষণ জেগে থাকবে, সে এক পর্যায়ে ঘুমায় পড়ল। ঘুমায় পড়ার পর সকালে ঘুম থেকে উঠলে ওঠার পর দেখে যে তার হাড়িতে পান্তা নাই। এভাবে দিনের পর দিন চলতেছে। একদিন বুড়ির মাথায় একটা আইডিয়া আসে। কি আইডিয়া? সেটা হচ্ছে সে পান্তার মধ্যে ভাত দিল, পানি দিল এবং দুইটা শিং মাছ ছেড়ে দিল। চোর যখন রাত্রেবেলায় চুরি করতে এসে সেই পান্তার হাড়িতে হাতটা রাখলো, তখন শিং মাছের তো কাঁটা থাকে, শিং মাছ সে চোরের আঙুলে কাঁটা বিঁধিয়ে দিল। এরপর চোরটা ধরা পড়ল। তার মানে আপনি পান্তার ব্যাপারটা বুঝে দেখেন, এটা আমাদের কতখানি,
একটু ইন্টারাপ্ট করি,
কতখানি আবেগের জায়গা। এই 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 জায়গাটাকে আমরা এখন এখন বড় বড় ফাস্টফুডের দোকানে, বড় বড় নাম করা রেস্তোরাঁয় মাটির মাল ফাইলেমের নমুনাগুলো দেখেন, মাটির মালসা, সেই মালসা আবার গতকালকে রং করা হয়েছে, মানে মালসায় লাল রং গতকালকে লাগানো হয়েছে, শুকায় নাই রংটা। ওটার মধ্যে পানি ঢালতেছে, ভাত দিচ্ছে, ইলিশ মাছ দিচ্ছে, কি কি জিনিস মিশতেছে আমি বলি, ওই রংটা, কাঁচা রংটা, ভাতটা, পানিটা আর মাছের তেলটা, এই মিলে মিশে যে বস্তুটা 400-500 টাকা প্যাকেজে, কোথাও কোথাও 1200-1400 টাকা প্যাকেজে বিক্রি হচ্ছে। এবং এই গরমের মধ্যে, বৈশাখ হচ্ছে ভয়ঙ্কর গরমের মাস, এই গরমের মধ্যে যানজট পেরিয়ে লোকজন গিয়ে ওটা ওই বস্তু গপ গপ করে খাচ্ছে এবং পেটে তীব্র যন্ত্রণা নিয়ে বাসায় ফিরে তার অধিকাংশ সময় কাটছে টয়লেটে। এবং আমরা জাতি হিসেবে আমাদের নতুন বছরটা উদযাপন করছি কি বলবো, পেট খারাপ নিয়ে টয়লেটে আমরা নতুন বছর।
আজকে আমি প্যাথেটিক মুখবই হাল নাগাদ দিয়েছি, একটা মুখবই হাল নাগাদ বুঝতে পারতেছেন ফেসবুক স্ট্যাটাস আর কি। তো মুখবই হাল নাগাদে আমি একটা কথা লিখেছি যে পহেলা বৈশাখে একটা জিনিসই সবচেয়ে বেশি বিক্রি আসে, এটা হচ্ছে ওর স্যালাইন। এবং যারা বিশ্বাস করে নেয় আমার এই তথ্য, যারা প্রথমে হাসাহাসি করছে যে রাজীব ভাই খুবই ফাজলাম আমাকে স্ট্যাটাস দিলেন, তারাই, আমি সকালে স্ট্যাটাস দিছি, তারাই সন্ধ্যার সময় আমার স্ট্যাটাসে এসে কমেন্ট করছে, রাজীব ভাই সকালে ফাজলাম করে গেছি, মাফ করবেন, ফার্মেসিতে গিয়ে কোনো ওর স্যালাইন পাচ্ছি না, ওর স্যালাইন সব সোল্ড আউট।
দুইটা বাংলাদেশের
নববর্ষের আগে ইলিশের যেমন তীব্র সংকট থাকে, নববর্ষের দিন তীব্র সংকট থাকে ওর স্যালাইনের।
ওর স্যালাইন আপনি ফার্মেসিতে পাবেন না বছরের দুইটা দিনে, একটা হচ্ছে কুরবানি ঈদের দিন, ওই দিনে ওর স্যালান সাত দিন আগে থাকতেই সমস্ত ফার্মেসি থেকে ওর স্যালান শেষ, ঠিক আছে। আর এটা হচ্ছে পহেলা বৈশাখ, ওই দিনও সমস্ত ফার্মেসি থেকে ওর স্যালান শেষ। আমাদের কাছে উৎসব মানে হচ্ছে পেট খারাপ, উৎসব মানে হচ্ছে ওর স্যালাই, মানে উৎসব মানে হচ্ছে উৎসবের মধ্যে মজা থাকবে, আনন্দ থাকবে, অন্য রকম কিছু থাকবে, কিন্তু আমরা এটাকে ক্যাচাতে 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 এমন জায়গায় নিয়ে গেছি যে শেষমেশ সেটা ওর স্যালাই নিয়ে গিয়ে ঠেকছে, শেষমেশ সেটা পেট খারাপ হয়ে গিয়ে ঠেকছে।
বস, আমার দুইখান কথা আছে। আপনি এতক্ষণ যা বললেন তার নিয়ে আমার অবজারভেশন দুইটা। অবজারভেশন মানে কি, কি বাংলা কি অবজারভেশন মানে
পর্যবেক্ষণ,
পর্যবেক্ষণ আমার দুইখান পর্যবেক্ষণ আছে। দ্বিতীয় পর্যবেক্ষণটা আগে বললে, আপনি যে বুড়িমার গল্পটা বললেন, খুব ইমোশনাল, খুব ইমোশনাল গল্প, কিন্তু বস এক ছাত্র পড়ি আঁকছে, বুঝছেন, পড়ি আঁকছে, তা পড়ির ডানা দিছে তিনটা, টিচার দিছে মাইল লাগে, দুঃখিত শিক্ষক দিছে মাইল লাগে, আরামজাদা পড়ির কখনো তিনটা ডানা হয় দেখছিস, পড়ির ডানা হয় দুইটা। ছাত্র কান্দে, স্যার পড়ির যে দুইটা ডানা হয় এটা আপনি দেখছেন তো, মানে আপনার গল্পের মধ্যে না একটু লজিকের সমস্যা আছে। লজিকের সমস্যা কি বস, যেই বুড়ি কষ্ট করে চাল টুকায় টুকায় পান্তা দিয়ে ভাত খায়, সে দুই দুইটা শিং মাছ কোথায় পাবে বস? আপনি শিং মাছের কেজি দাঁড়ান কত?
আচ্ছা এই এই জায়গাটাই হয় কি,
আচ্ছা আমি দুই নম্বর, আমি দুইটারই উত্তর দেন, আমি আরেকটা কথা,
না এটার উত্তরটা দিয়ে নেই, তারপর তারপর হবে কি আপনার দ্বিতীয় প্রশ্নটা। আমি
সেই বুড়ি পান্তা খায়, সে দুইটা
যে বুড়ি মাছ, যে যে বুড়ি পান্তা পায় না সেই বুড়ি দুইটা শিং মাছ কোথা থেকে পায়? এই জন্য বাংলার, হ্যাঁ একটু পড়াশোনা করান, সারাদিন তো ফেসবুক নিয়ে পড়ে থাকেন, এই মেরে খোঁচান, ওই মেরে ছবি দেন, হ্যাঁ ওই মেয়ের সাথে স্কাইপি করেন, এগুলি বাদ দিকটা একটু পড়াশোনা করেন। হাতের কাছেই অনেক বই আছে, হাতের কাছে বই না পেলে,
এটা বাংলা কত সাল?
হ্যাঁ
এটা বাংলা
1422 সাল, ঠিক আছে 1422 সাল, এগুলি আমার জিজ্ঞেস করবে না, এইসব বেসিক প্রশ্ন, ঠিক আছে।
আচ্ছা
রবি একটা জীবন
এনসাইক্লোপিডিয়া, বাংলা সালের প্রবর্তন কে করে?
বাংলা সম্রাট আকবর,
ঠিক আছে সম্রাট আকবর, কিন্তু এটা করে কে, মানে বানাইছে কে?
বানাইছে কে? আমি জাস্ট একটু একটু
না 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 কোন না, যে উইকিপিডিয়া প্রিন্ট হচ্ছে,
না না উইকিপিডিয়া কেন প্রিন্ট হচ্ছে, এটা হচ্ছে ফতেউল্লাহ সিরাজি, ঠিক আছে। ফতেউল্লাহ, আমি রাজীব, আমার যদি টি শার্ট ছাড়া মারি না, তাতে যে জ্ঞানটা পড়বে ওই জ্ঞান আপনার ডাউনলোড করতে, আত্মস্থ করতে আপনাদের তিনবার জন্মাতে হবে, একবার জন্মালে
একদম একদম
তাও নর্মাল ডেলিভারির জন্ম, সিজারিয়ান জন্ম না, তিনবার জন্মাতে হবে।
আপনি চলমান বিশ্বকোষ এবং দূর থেকে দেখতে আপনার বইয়ের মতোই লাগে, তাহলে এটা কাভার আলা বই, এটা হাইটা যাচ্ছে, সিরিয়াসলি দূর থেকে দেখলে মনে হচ্ছে মানুষ না, এটা বই বই টপ টপ কাহ। আপনি বস, হ্যাঁ বলেন তো শিং মাছের লেখাটা কি?
ও শিং মাছ, সেটা কি বাংলাদেশের অভাবের কারণ কি ছিল জানেন? অভাবে, বাংলাদেশের অভাবের কারণ ছিল কৃষি জমি না, প্রচুর জমি ছিল মানুষের, কিন্তু মানুষ চাষ করতে পারত না, চাষ করতে পারত না মানে কি, খরা এই বছর হয়, অতিবৃষ্টি হইল, প্রচুর বৃষ্টি হচ্ছে তো ভালো, পরের বছর দেখা গেল বৃষ্টি নাই খরা, ফলে তাদের ধানের সংকট ছিল, ধানের সংকট মানে চালের সংকট ছিল, ঠিক আছে। মূল অভাবে জায়গা ছিল মানুষের ভাত ছিল না। আমরা যখন অভাবের কথা বলি আমরা বলি পেটে ভাত নাই, কারণ আমাদের সবসময় ক্রাইসিসটা ছিল ভাতের ক্রাইসিস। এখন কিন্তু বাংলাদেশ বদলে গেছে, এখন কিন্তু আমরা বলি না যে পেটে ভাত নাই, আমাদের এখন বলা উচিত পেটে ইলিশ মাছ নাই, পেটে শিং মাছ নাই। তখন বস মাছের ক্রাইসিস ছিল না, তখন পুকুর ভর্তি মাছ, নদী ভর্তি মাছ, এবং বড় বড় নদীতে মানুষরা ভয়ে নামত না বস, তখন মানুষ মাছ খেত না, কিছু কিছু মাছ মানুষ খেত, বড় বল মাছ বাসায় এনে কাটা হয়েছে, বল মাসে পেটে কি পাওয়া গেছে,
কি পাওয়া গেছে,
মানুষের হাত আংটি, হাতের আঙ্গুল আংটি, এগুলো। শিং মাছটা কোনো ব্যাপার না, এটা খালে বিলেই পাওয়া যায়, আচ্ছা বুড়ির জন্য এটা শিং মাছ জোগাড় করা কোনো সমস্যা না। এই জন্য বললাম যে একটু পড়াশোনা করেন, এবং আমাকে কখনো জ্ঞানের ব্যাপারে, তথ্যের ব্যাপারে, যুক্তির ব্যাপারে কখনো রাজি
বিপুল আয় পৃথিবীর কতটুকুই বা জানাই,
জানেন বুঝে
না সেটাই,
সারাদিন
প্রথম কথা
থাকলে,
প্রথম কথা
মেয়ে বুদ্ধিনাশ, ঠিক আছে। মেয়েদের সাথে, মেয়েদের সাথে চললে সমস্যা কি হয় জানেন? মেয়েদের সাথে এদিকে দেখুন, যাই তোর হাত থেকে মোবাইল নাও, আমি শোর কনসেন্ট্রেশন হারাই ফেলি।
হ্যাঁ সেটাই,
একটা চাইনিজ সেট কোথেকে জোগাড় করছেন, চোরাই মার্কেট থেকে 200 টাকাতে কিনছেন, তারপর ওই যে আপনার জিরো ফেসবুক দিয়ে আপনার যে দশা হয়েছে, সারাক্ষণ হাতে মোবাইল আমারও আছে, S4 এটা এই কয়েকদিনের মধ্যে ইয়ে নিচ্ছে, আমি I6 নিচ্ছি।
আপনি নেবেন
আমাকে কয়দিন মোবাইল, কতক্ষণ দেখেন আমার মোবাইল? আমার মোবাইল হাতেই থাকে না, হয় পকেটে থাকে নয়তো বাসায় থাকে। প্লিজ হাতে মোবাইল নিয়ে শো করাটা বন্ধ করেন, বান্ধবী আমারও আছে। এই যে জর্জিয়া কতগুলো মেসেজ পাঠাইছে, অ্যান্সার দিন, কারণ আমি এখন শোতে আছি। জর্জিয়া বলছে, জর্জিয়া দেখো তুমি মেসেজ পাঠাতেই পারো, শুভ নববর্ষ লিখতেই পারো, কিন্তু আমি তো এখন শোতে,
আমি হচ্ছে আমার সাধনার জায়গা,
সাধনা
ধ্যানের জায়গা,
ধ্যানের জায়গা। আমি যখন শো করি তখন শো হচ্ছে আমার সাধনার জায়গা, আমি যখন বাসায় থাকি তখন বউ হচ্ছে আমার সাধনার জায়গা, আমি যখন বাসা এবং শো এর মাঝখানে থাকি
তুমি
হচ্ছে আমার সাধনার জায়গা। চার যেখানে জায়গা প্রত্যেককে তো ইনসাফ তো
করতে আপনি মনে প্রাণে একজন সাম্যবাদী,
সাম্যবাদী
সমবন্টনে বিশ্বাস,
সমবন্টনে বিশ্বাসী, ঠিক আছে। কিছু ভালোবাসা শোর জন্য, কিছু ভালোবাসা বোর জন্য, কিছু ভালোবাসা চর্চার জন্য।
আচ্ছা প্রথম প্রশ্নটা আমি কিন্তু করি না, এই যে আপনি প্রথমে বিশাল একটা নীতি বাক্য ঝাড়লেন বাঙালি জাতির উদ্দেশ্যে, আমি যখন আজকে আপনাকে সকালে ফোন দিলাম রবি ভাই, এবং বিশাল চিল্লা হল্লা একদম, এখন কি হয়েছে ভুবু জেলার আওয়াজ, যে কান ফাটানো আওয়াজ, আমি যাচ্ছি বললাম রবি ভাই আপনি কোথায়, আপনি আমাকে কি বললেন? বস আমি পরিদর্শনে বেরিয়েছি। কয়টা পরি দেখছেন পরিদর্শনে যে বেরিয়েছেন, কয়টা পরি দেখছেন আজকে?
কিছু বিশেষ দিন আছে দেশের, যেমন পহেলা বৈশাখ, এই দিনটা হচ্ছে আমার জন্য ঘুম দিবস, ঠিক আছে। আমি থাকছি মিরপুরে, মিরপুরে আমার মতো আরো অসংখ্য গরিব, প্রায় গরিব অথবা গরিব থেকে
গরিব, এবং ফোনটার নামই আমি জানি না কি, যাই ফোনটার নাম কি, স্যামসাং কি,
এগুলো বস ভালোবাসার,
আর এগুলি আপনি ফেলে দিবেন, এবং
আরেক ভক্ত, আরেক ভক্ত আমাকে দেবেন
সেটাই, আর আমি 200 টাকার মোবাইল ব্যবহার করি।
আপনার এই জায়গাটাই তো রাজীব, আমি আসতে চাচ্ছি, আমার ভক্ত দেয় গ্যালাক্সি S4,
আমার ভক্ত কেউ দেয় না,
আপনি 20 টাকা,
আমার ভক্ত নাই,
ঠিক আছে, আপনার ভক্ত দেয় চাইনিজ হ্যান্ডসেট,
আমার ভক্ত নাই,
কারণ কি বস কাউন্টটা বলি বস, ব্যাপারটা পার্সোনাল নিয়েন না, প্লিজ নিবেন না বস, আপনার রুচি খারাপ, শুধু তাই না, যারা আপনাকে ভালোবাসে তাদের রুচিও খারাপ, নইলে এত ছেলে থাকতে তারা রাজীবকে কেন বেছে নেবে, জাহিদ আছে, রবি আছে, দেবব্রত আছে, মারুফ আছে, কত ছেলের অভাব,
একদমই একদম আমি স্বীকার করতেছি,
যেই ছেলে তার পকেটে আপনার বডি স্প্রে নিয়ে ঘুরে বেড়ায়, এবং সেই বডি স্প্রে চাইনিজ বডি স্প্রে, যে ছেলে আশপাশ দিয়ে দেখে, যদি দেখে একটা মেয়ে আসতেছে সাথে সাথে বডি স্প্রে সে গায়ে, সেই ছেলের কাছে যারা আসে, যেসব ভক্ত, ছেলে ভক্ত হোক মেয়ে ভক্ত আসে, তাদের রুচির যেমন সমস্যা আছে, তারা তো চাইনিজ,
আমি পকেটে বডি স্প্রে নিয়ে ঘুরি কিন্তু মেয়েদের জন্য না, বহু বচনে বলে লাভ নেই, আমি একজনের জন্যই ঘুরি, আমি জীবনে বডি স্প্রে কিনি নাই, শুধু তার জন্য আজকে আমি বডি স্প্রে কিনছি।
আপনি আমাদের শোর ব্রেকে সত্যি যে ব্রেক, দয়া করে একটা শাওয়ার নিয়ে আসবেন, যে বিকট চাইনিজ বডি স্প্রে সমস্যাটা কি জানেন,
এটা চাইনিজ বডি,
যাই হোক ঠিক আছে, এটা চাইনিজ না আমি জানি, জিঞ্জিরার বডি স্প্রে সমস্যাটা কি জানেন, এটা প্রথম যে স্প্রেটা করলে না তখন একটা বিকট গন্ধ হয়, ধরেন খুব গোলাপ, আর গোলাপের সমস্যা কি, গোলাপ বা রজনীগন্ধা বাসায় রাখবেন, প্রথম দুই দিন ভালো গন্ধ দেবে, ঠিক আছে, তারপর ফুলটা পচতে থাকবে, পচার পর একটা ফুল পচার গন্ধ বের হয়, ঠিক আছে, ওটা বিকট, আপনার বডি স্প্রে ঠিক সেই জীবন্ত ফুলের মতো, প্রথম কয়েক মিনিট বস তাও নেওয়া যাচ্ছিল, এরপর এখন যে একটা কি বলে একটা মানে ইলিশ মাছের গায়েও এরকম গন্ধ থাকে
না রবি ভাই, আমি আপনাকে বলি সিরিয়াসলি, এটা আমার আমি বলার একদম ইচ্ছা ছিল না, কারণ আমি এইসব কথা আমি একদম মানে
নিতে পারছি না,
না না নিতে পারছি না, এইসব কথা আমি বলতে চাই না,
কারণ আপনি সত্যকে,
না না এটা আমি আপনাকে যেই আপনি যেই রেসপেক্টে জায়গায় একটা পর্যায়ে পর্যন্ত আপনাকে অ্যাটাক করা যায় কিন্তু তার নিচে যাওয়া যায় না, কিন্তু আমি এখন বলতে বাধ্য হচ্ছি রবি ভাই, আমি পকেটে আমার অবশ্যই বডি স্প্রে আছে, এটা আমরা একটু পর ছবি আপলোড করে দেখাবো আমাদের, আমি যে সিরিয়াসলি বডি স্প্রে ক্যারি করছি আজকে, কারণ বস আপনি যে 6 মাস ধরে গোসল করেন না, এই স্টুডিওতে থাকতে হইলে 5 মিনিট পর পর একবার করে হলেও সে বডি স্প্রে স্প্রে করতে হবে, এছাড়া এই স্টুডিওতে টেকা আমার পক্ষে সম্ভব না, হয় আমি আমাকে প্রত্যেক শোতে বডি স্প্রে ঢোকার অনুমতি দিতে হবে, তাহলে আমি শোক করবো। আর আপনি যদি বলেন যে বডি স্প্রে আনা এটা খ্যাপগিরি, পকেটে নিয়ে বডি স্প্রে কেউ ঘোরে না, আমি তো প্রতিদিন ঘুরতেছি না, জাস্ট মঙ্গলবার শুক্রবার যেই দুদিন শো হয়, কারণ এই স্টুডিওতে আমাকে থাকতে হইলে আমার এয়ার ফ্রেশনার দরকার।
আমি কেন গোসল করি না আপনাকে ছোট্ট করে?
আপনি পানি বাঁচান,
মোটেও পানি বাঁচান, মোটেও পানি বাঁচান। আমি জর্জিয়ার কথার বাইরে এক পাওয়া ফেলি না। জর্জিয়া যখন আমাকে ছেড়ে আমেরিকায় চলে যায়, ও বলছে ঠিক মতো খাবে, ঘুমাবে আর শো করবে। ও গোসল করতে করার কথা ভুলে গেছে, বস যেহেতু ভুলে গেছে, মানে ও বলে নাই গোসল করার ব্যাপারে, ওর সুস্পষ্ট কোনো নির্দেশনা নাই। বলছে খাবে দাবে ঘুমাবে, খাবে তার তো খাচ্ছি বস, দাবেটা কি আমি ঠিক বুঝতে পারতেছি না, ঘুমাচ্ছি শো করছি। গোসল করার ব্যাপারে ক্লিয়ার কোনো ইনস্ট্রাকশন না থাকার কারণে আমি ঠিক বুঝতে পারতেছি না, গোসল করলো মাইন্ড করবে না খেপে যাবে।
খুব ভালো কথা বলছেন বস, সে কিন্তু টয়লেট করার ব্যাপারে আপনাকে কোনো সুনির্দিষ্ট পরামর্শ দিয়ে না,
দাবেটা বোধ হয় বলছে খাবে দাবে,
দাবেটা বোধ হয়
টয়লেট, না দাবেটা বলছে
দাবের সঙ্গে টয়লেট কখনো যায়,
দাবের তো টয়লেট।
এই জন্যই বস এখানে স্প্রে আর বেশি করা দরকার। ঠিক আছে, আমরা
ছোট্ট একটা বেরোতে দিচ্ছি, বেরোতে আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। মেন্টোস খান, বুদ্ধির বাত্তি আলো জ্বালান,
মেন্টোস বাত্তি জ্বালাও।
তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও, তোমাদের সঙ্গে আছে আমি রাজীব হাসান। আসিফ ইন্দাস রবি আমাদের সঙ্গে নেই, কারণ সে আজকে পেট ভরে পান্তা এবং ইলিশ খেয়েছে, যার ফলে তাকে একটু পর পর ছোট ঘরে যেতে হচ্ছে। এই এতটুকু স্যাক্রিফাইস আমাদের করতে হবে, এবং যাক আমরা ফিরে পেয়েছি। রোহিত কয়েকটা ইয়ে অ্যামোনিশ কেনান, কারণ ওরসালাইনের হয়তো পানি শূন্যতার কাজটা ওরসালাইন করবে, কিন্তু বন্ধ হওয়ার কাজটা অ্যামোনিশ করবে, বুঝছেন? আপনার কন্টিনিউসলি কিন্তু আপনি স্যালাইন খাচ্ছেন, পানি শূন্য ওইদিকে দিয়ে পানি আর লবণ বের করে আসতেছেন, এই দিক দিয়ে পানি আর লবণ ভরাচ্ছেন, কিন্তু বস প্রসেসটাকে আটকানোর জন্য একটা লকিং সিস্টেম দরকার। ঠিক আছে, আপনি একটা
যে হোমিওপ্যাথির শিশির যে ছিপিগুলো আছে না,
ওটা লাগাই রাখছেন?
হ্যাঁ, ওটা না, ওটা লাগাই রাখি নাই। আপনার যদি ওই ই বন্ধ করতে হয় দরকার, আমি আপনাকে সিপি দিচ্ছি ফ্রি। ঠিক আছে, ওটি লাগিয়ে আপাতত চুপচাপ আর কি বলবো, মানে শো শুরু হওয়ার 30 সেকেন্ড যখন কল দেওয়া হয়, কে তখন বাথরুমে ছোটে?
ওই জাতি
সাক্ষী, এবিসি রেডিওর সিসি ক্যামেরা, এবিসি রেডিওর জাহিদ, এবিসি রেডিওর অফিস স্টাফ, এবিসি রেডিওর হেল্পিং হ্যান্ড, সকলেই জানে, আমাদের ওয়াহাব ভাইও জানে। তো আমরা টয়লেটের দরজা খুলে রাখি, কারণ হচ্ছে 30 সেকেন্ড কল দিলেই আপনাকে একবার টয়লেটে যেতে হবে। এরপর থেকে বস ওই সিপি সিস্টেমে যাওয়া হবে, খুব সুন্দর কিন্তু বস, কর্ক যেটা আর কি, ছোট্ট কর্ক, ওটা বস অনেক প্রসেস আছে বস। কিসব কি একটা দাঁতের ব্যথার ওষুধ আছে, ওটা খালে নাকি বাথরুম বন্ধ হয়ে যাবে না, পেট খারাপ আর কি, ওটা সময় বন্ধ থাকে, বাট ওটা আবার সাইড এফেক্ট আছে, খুব পাওয়ারফুল ওষুধ, তো সাইড এফেক্ট থাকবে।
কয়বার খেয়েছেন?
কয়বার? আমি খাই নাই বস, আপনাকে
জানেন কি হবে দাঁতের ওষুধ,
কারণ এই দেশ রাজীবে ভর্তি অবস্থা,
তাই
আশেপাশে তো অনেক কিছু দেখতেছি, ছিপিটা হচ্ছে সবচেয়ে ভালো। আরেকটা আছে বস, উপতাসন, উপতাসন বুঝছেন?
আমি জানি না, আমার আমি এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাই না, তো যার ফলে আমার প্রয়োজন পড়ে না,
মাথা নিচে দিয়ে পা উপরের দিকে দিয়ে রাখবেন, তাতে করে যেটাকে বলে মাধ্যাকর্ষণ শক্তি, ওতে বস্তুগুলো নিচের দিকে নামবে। ঠিক আছে,
দিনে কয়বার আপনাকে উপতাসন করতে হয়?
উপতাসন করেন, ঠিক আছে, অথবা ছিপিতে
দিনে কয়বার, এই জন্য আপনার দিন থেকে মাথা মোটা হয়ে,
কিংবা একটা কাজ করতে পারেন বস, একটা পার্মানেন্ট সলিউশন করতে পারেন, জাস্ট একটা বোতলের যে কর্ক থাকে না, কর্ক একটা সিস্টেম, যখন শোষ এসেছিল কর্ক খুলে ক্লিয়ার হলেন, আর আবার ম্যানহোলের ঢাকটা মতো আবার বন্ধ করে দিলেন। যাই হোক, আমরা বস আলোচনায় ফিরে আসি, আমরা ইলিশ মাছ নিয়ে কথা বলছিলাম।
না, আরেকটা ব্যাপার
কি বস, বলেন না, বলেন বস।
আর আমি যখন আপনাকে বললাম যে আপনি কি করতেছেন, আপনি প্রথমে বললেন পরিদর্শন করতে গেছেন, আমি জিজ্ঞেস কয়টা পড়ি দেখলেন, আপনি বললেন বস পড়ি পড়ি চারিদিকে শুধু পড়ি। তা বললাম পান্তা ইলিশ খাইছেন? তাই বললাম না বস, যা জিনিস খাইছি পান্তা ইলিশ আর খাইতে হবে না। কি এমন খাইছেন বস? ধাক্কা, এই যে আপনি পরিদর্শন করতে গিয়ে মানুষ পয়লা বৈশাখে যায় একদিন বাঙালি সাজে, ঠিক আছে, পান্তা ইলিশ খায়, কিন্তু আপনি পরিদর্শন করতে যান এবং কি খেয়ে আসেন? ধাক্কা খেয়ে আসেন, এবং যে ধাক্কা খাইলে আপনার খাইতে হয় না। হ্যাঁ, কি বলতেছিলেন আপনি তারপর?
রাজীব, আমি অ্যাটলিস্ট পয়লা বৈশাখে বাসা থেকে বের হই,
সেইটাই আপনার এখনো গালে এদিকে ওইদিকে খামচি লিপস্টিক আর অনেক কিছু দাগ আছে। ঠিক আছে, যাই, ছবি তোলার ফেসবুকে দাও না, এইসব হয় কি এটা অডিও মাধ্যম তো, শ্রুতি মাধ্যম, আমরা যেটা বলি সেটা শ্রোতাদের কাছে ঠিক মতো পৌঁছায় না, তো আমাদেরকে তো প্রযুক্তির সাহায্য নিতে হবে।
রাইট, হ্যাঁ, এই ভুলটা অনেকেই করে, এটা লিপস্টিকের দাগ না, বস
কিছু দাগ, বস
এটা জন্ম দাগ।
আচ্ছা,
মানে জন্ম দাগটা কি আর স্টোরিটা বলতে দেন বস। এই যে আপনার ভেজাল খাবার, তারপর সূর্যের অতি বেগুনি রশ্মি, এইসবের কারণে না আমি কালো হয়ে গেছি, বাট ছোটবেলায় আমি খুব ফর্সা
ফর্সা ছিলাম,
দারুণ ফর্সা ছিলাম, একদম ঝকঝক টকটক, মানে আমি এত ফর্সা ছিলাম যে আমাকে যে ঘরে রাখা হতো ওই ঘরে বাস কোনো লাইট
লাইট লাগতো না,
এমনি মানে পুরো ঘর আলোকিত, এবং এত ফর্সা ছিলাম যে এক কবি বস আমাদের পাশের বাসায় থাকতো, সে চাঁদের দিকে তাকিয়ে কবিতা লিখত, আমি জন্মানোর পর আমার দিকে তাকিয়ে কবিতা,
এই অবস্থা,
মানে
আপনাকে দেখে একটা লোক কবি, আপনাকে আপনাকে দেখে একটা কবি কবিতা লিখে,
হ্যাঁ
মাই গড,
এখন
বস এই এত বড় আলোক রশ্মি থেকে আপনি আস্ত একটা ব্ল্যাক হোলে কিভাবে পরিণত হলেন, এটা আমাকে বলেন,
এটাই
একদম ব্ল্যাক হোল।
আমাদের খাবার দাবার এত ভেজাল, ঠিক আছে,
আপনি ঢুকলে আলোর ইয়ে কমে যায়, ব্ল্যাক হোল কি করে প্রচন্ড শক্তি দিয়ে আলোকে টেনে নেয়, আপনি যেটা করেন ঢোকার পর এই যে কয়েকটা লাইট আছে, কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা লাইট, একটা লাইট জ্বলতেছে না, পাঁচটা লাইটের আলো যেটা হয় আপনি টেনে নিচ্ছেন, আলো একটু ঘোলা ঘোলা দেখাচ্ছে না, ব্ল্যাক হোলের কারণে
সেটাই আমি বলতে দিচ্ছি, উত্তরটা তো দিতে দিবেন, উত্তর
দেন না উত্তর,
এই যে ফরমালিন যুক্ত খাবার, ভেজাল খাবার, তেলযুক্ত খাবার, এগুলো শরীরের মধ্যে বিষক্রিয়া তৈরি করে, তারপর হচ্ছে যে সূর্যের যে অতি বেগুনি রশ্মি, আমি তো যেহেতু ফর্সা ছিলাম বস, সূর্যের আলোটা ডাইরেক্ট আমার গায়ে আসতো, অতি বেগুনি রশ্মির ফলে আমি ধীরে
বেগুনি রঙের,
ধীরে ধীরে
বেগুনি রঙের হয়ে গেছেন,
বেগুনি না মানে বেগুনি কালোর মাঝামাঝি, তারপর পরিচয় হলো জর্জিয়ার সাথে, জর্জিয়া ভালোবাসার চোখে আমার দিকে তাকালো, সেই চোখের দৃষ্টিতে বস আমি ঝলসে গ্রিল হয়ে গেল, আপনি কোন ফর্সা গ্রিল দেখছেন বস,
এটা আপনাকে
দেখছেন, যাই হোক যেটা বলতেছিলাম, ছোটবেলায় ফর্সা ছিলাম তো, একদম আমি হওয়ার পরই যে সিস্টার আমাকে প্রথম কোলে নিল সে এত মুগ্ধ হয়ে গেল, সে আমাকে একটা চুমু খেলো,
মানে আপনার
ওই যে লিপিস জন্মতে বস, হ্যাঁ বস,
জন্মের প্রথম দিন থেকে
আপনার আম গালে বসে গেল না বস, ও আর গেল না ওস্তাদ, তো জন্ম না,
একটা সুবিধা হয়েছে ভোটার আইডি কার্ডে আপনার ইয়ে দেয় শনাক্তকরণ চিহ্ন,
হ্যাঁ
একটা শনাক্তকরণ চিহ্ন পাইছেন, বাম গালে স্থায়ী লিপস্টিক, আপনার ভোটার কার্ডে লেখা আছে নাম আসিবেন দাস রবি, পিতা অমুক, মাতা অমুক, হ্যাঁ স্ত্রী অমুক, একমাত্র আপনার ভোটার কার্ডে স্ত্রীর পরিচয় দেওয়া আছে, কারণ আপনার গার্ডিয়ান আপনার স্ত্রী, বাংলাদেশের একমাত্র একমাত্র ভোটার কার্ডধারী যার লেখা থাকে স্বামী অমুক, কিন্তু আপনার আছে স্ত্রী অমুক, ফারজানা ইসলাম,
খুব
এবং শনাক্তকরণ চিহ্ন বাম গালে স্থায়ী জুমুর্দা,
শনাক্তকরণ চিহ্নের কথা বলে আমার খুব মজার একটা ঘটনার কথা মনে,
বস একটা ছোট্ট কথা বলি, আপনি যখন জন্মাচ্ছেন জামা কাপড় পরতে চান মানে, গালের বদলে নার্স যদি অন্য কথা হচ্ছে মুটা খাইতো বস, আপনি প্রত্যেকবার ভোট দিতে গিয়া কি যে ঝামেলার মধ্যে পড়তে,
এইটাই আমি বলতে যাচ্ছিলাম রাজীব, তুমি তো বলে দিচ্ছ সেটা হচ্ছে কি, আমি যখন প্রথম পাসপোর্ট করি তখন তো আমি খুব ছোট, এবং কিভাবে পাসপোর্ট করতে হয় জানি না, তাই আমি গেলাম এক দালালের কাছে, তো দালালরা কি করে, দালালরা হচ্ছে নানান কিছু বলে ভয় দেখায়, আপনি যে পাসপোর্ট করবেন আপনার অমুক আছে, না ওটা তো নাই, ওইটা না থাকলে তো হবে না, আপনার ছবি অ্যাটেস্টেড করাতে হবে ফার্স্ট ক্লাস গ্যাজেটের অফিসার দিয়ে, আমি বললাম আমার ছোট ভাই ফার্স্ট ক্লাস গ্যাজেটার, ওকে দিয়ে অ্যাটেস্টেড করাই, এইটা না, ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার মানে হচ্ছে পত্রিকার সম্পাদক অথবা বিচারপতি, তাদের দিয়ে সাইন না করালে মানে পুরো যত ধরনের ফাপ মানে প্রতি ফাপড়ের ব্যাপারটা কি, আমি যখন বললাম যে আমি কোথায় পাবো একজন পত্রিকার সম্পাদক যে আমার পাসপোর্ট ফর্মে সাইন করে দেবে,
সে নিজেই দাবি করলো আমি তো
না, সে বললো এই 500 টাকা বাড়িয়ে দিয়ে, প্রথমে বলছে যে আমার মানে ঘুষ দিতে হবে 500 টাকা, ঠিক আছে, তো এই শনাক্ত এই কি বলে এই ছবি অ্যাটেস্টেড করা, তারপর আমার ছবি দেখে বললো এই ছবিতে তো পাসপোর্ট হবে না, এমন লুক ঠিক নাই, কালার ঠিক মতো আসে না, আমার তো আবার ছবি তুলতে আমার তো সময় নাই, ঠিক আছে এটাতেই হবে চালাই নেব, তো আরো 500 টাকা বেশি দিতে হবে, এই করতে করতে বাস পাসপোর্ট ফি হচ্ছে 3000 টাকা, আর ওরে ঘুষ দিতে হচ্ছে 6000 টাকা, একটা জায়গায় লেখা আছে শনাক্তকরণ চিহ্ন, কোথায় শনাক্তকরণ চিহ্ন কি ধরেন, আমি শনাক্তকরণ চিহ্ন মানে যে আমি চেহারাই তো আমার একটা শনাক্তকরণ চিহ্ন না, ধরেন ভ্রুর নিচে কাটা দাগ, চিবুকে তিল, ঠিক আছে, বাঁকা ঠোঁট, চোখ টেরা কিংবা বিড়াল চোখ, এরকম এগুলো হচ্ছে শনাক্ত, যেটা দিয়ে আপনাকে আরো দশটা মানুষের চেয়ে আলাদা
আলাদা, যেটা শুধু ইউনিক ভাবে আপনার আছে,
ইউনিক ভাবে আছে, ঠিক আছে। আপনার এমন কিছু নাই, আমি তো পুরা ফাবাম কানাম বস, 6,000 টাকা অলরেডি তার রেট উঠে গেছে, ওদিকে পাসপোর্টে 3,000 টাকা, 9,000 টাকা
শনাক্তকরণ চিহ্নের জন্য না দিলে কত?
না জানি কত। আমি বললাম হ্যাঁ,
আর টাকা দিলে পত্রিকার সম্পাদকের সিগনেচার মেলে, টাকা দিলে ভালো ছবি মেলে, টাকা দিলে অনেক কিছুই মেলে, কিন্তু শনাক্তকরণ চিহ্ন এই তার মিলবে না।
মানে আমার তখন এমন মানে খারাপ অবস্থা, পারলে আমি একটা ব্লেড নিয়ে গাল টাল কেটে শনাক্তকরণ চিহ্ন বানাই। পরে আমি বললাম যে আমাদের খুবই ফাপড়, তখন আমি বললাম যে হ্যাঁ আমার এক জোড়া তিল আছে, দেখান কোথায় কি, বস সেই তিলটা দেখানোর মতো না, তবু বস, কারণ সে বসে শনাক্তকারী চিহ্ন না থাকলে আর 1,000 টাকা বেশি, তবু বস কি বললো
পাসপোর্ট তো করাইতেই হবে,
পাসপোর্ট তো করাতেই হবে।
আপনি এখন প্রত্যেকটা এয়ারপোর্টে কি শনাক্তকরণ চিহ্ন চেক করা চেক করেন? আর
এখন ডিজিটাল, এই যে বললাম না লেখাপড়া কম জানলে যা, এখন ডিজিটাল পাসপোর্ট আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সব হয়।
আচ্ছা,
কিন্তু সেই সময় বস আগার গায়ে সেই রাস্তায় ধুধুরোদ দূর, তার মধ্যে
হাজারো জনতা,
হাজারো জনতার ভিড়ে আমাকে বেল্ট খুলে, যাই হোক বাকিটা না বললাম, ব্যাট নামিয়ে আমাকে জোড়া তিল দেখাতো। সে আবার কোথায় দেখে
জেনুইন,
সে আবার হাত দিয়ে ঘষাবে না, জেনুইন না কালিমা, এই দেশে যে বিপদে পড়ে সেই শুধু জানে বিপদ কাকে বলে, ফাপড় কত প্রকার এবং কি, শুধু সেই জানে, আর আর কেউ জানে
না। আপনি এতগুলো প্রেম করলেন, আমি খুবই হতাশ আপনার প্রেমিকাদের উপর। আপনার গালে একটা স্থায়ী একটা শনাক্তকরণ চিহ্ন যে কোনো প্রেমিকা দিয়ে যেতে পারতো, এবং মেয়েরা খুব ভালো সাইজের ভালো শক্তপোক্ত স্যান্ডেল ইউজ করে, তাইলেই দিয়ে একটা শনাক্তকরণ চিহ্ন দিয়ে আপনি এত লজ্জাস্কর পরিস্থিতির মধ্যে পড়তেন না। আমি আপনার প্রেমিকাদের উপর খুবই হতাশ, আপনার প্রেমিকার আপনাকে মোটেও মন থেকে ভালোবাসে না।
আমার দুই গালে দুইটা চটকানার দাগ আছে, আপনি কি খেয়াল করতেছেন?
আপনার একটা জিনিস আমি খেয়াল করছি, বাস আপনার বাঁ গালের চেয়ে ডান গালটা একটু বেশি ফোলা, এইটা আমি খেয়াল করছি, যে বাঁ গালের চেয়ে ডান গালটা একটু বেশি ফোলা, মানে সম্ভবত খাইতে খাইতে একপাশে শিফট হয়ে গেছে।
আমি সারা জেগে জর্জিয়ার সাথে চ্যাট করি, এই জেগে জর্জিয়ার সাথে ফেসবুকে চ্যাট করতেছে, সকালবেলা বউ আজকে অফিস নাই, নববর্ষের ছুটি, এসে বললো আমি তো খুবই খুবই ব্যস্ত, খুবই মগ্ন চ্যাট করার,
এবং সবচেয়ে রোমান্টিক লাইনটা,
সবচেয়ে রোমান্টিক লাইনটাই, ঠিক আছে, যে আমি এবং জর্জিয়া ময়ূর পঙ্খী নাউতে করে
এইটা
আমরা কি সেন্ট মার্টিন যাবো, ইয়েতে যাবো, আপনি সুইজারল্যান্ড যাবো,
রোমান্টিক লাইন প্রকাশযোগ্য না,
ঠিক আছে, সবচেয়ে মানে তখন আমরা ডিসাইড করতে চাই যে আমরা ময়ূরপঙ্খী নৌকায় করে আমাকে সেন্ট মার্টিন যাবো না সুইজারল্যান্ড যাবো, এইটার মাঝখানে মিতে এসে বলতেছে শুভ নববর্ষ, আমি মনে বলে বলে ফেলছি ঈদ মোবারক, বস কি করো তুমি, থাস থাস দুইটা থাম, এটা 1422 সাল, বছরটা শুধু হলো দুটা চটকানা দিয়ে, এই দাগ বস আমার মনে হয় না 1423-এর আগে যাবে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি নববর্ষ এবং নববর্ষের ইলিশ এবং নববর্ষের আরো কিছু ফাত্রামি নিয়ে ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো।
ততক্ষণ আমি চেক করে দেখি আসিবেন্দ্রস রবির শনাক্তকরণ চিহ্নটা আসলেই আছে কিনা, নাকি তার বানোয়াট গল্প, আমাদের চেক করতে হবে,
চেক করতে,
কারণ আমরা সত্যি বিশ্বাসী,
ছোট্ট
একটা বিরতি,
এই বছর হোক সত্যের বছর, রাজীব আমরা একটা প্রমিস করি,
একটা প্রমিস,
আমরা মিথ্যা,
এই মর্মে, এই মর্মে প্রতিজ্ঞা বলেন, আপনি আপনি প্রতিজ্ঞা করেন,
এই
বলেন ডান হাত তোলেন,
এই যে প্রতিজ্ঞা তো বস করতে, কিন্তু আমি আপনাকে আগে শনাক্তকরণ
চিহ্নটা
একটু খোলা, কিন্তু বস হ্যাঁ খুলছি বস, এইভাবে কেন জাস্ট শুধু বললাম আপনি খালি ওই তিল দুইটা দেবেন,
না 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 কিছু দেখুন,
প্রমিস,
হ্যাঁ
তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফেন তাজ রবি, এবং আমার সঙ্গে রয়েছেন
রাজীব হাসান,
দ্য ইনবক্স কিং রাজীব হাসান। তবে রাজীব হাসান সম্প্রতি খুব বড় একটা কেলেঙ্কারি করেছেন, সেই কেলেঙ্কারির কথাটি আমরা এখন শুনব, এবং সেই কেলেঙ্কারি থেকে রাজীবকে বাঁচানোর উপায় তোমাদেরকেই বলতে হবে। শোনো রাজীব হাসানের সেই কেলেঙ্কারির খবর।
রেডিও শো শুরু হতে বাকি আছে মাত্র 30 মিনিট, এবিসি বিল্ডিং এসে রাজীব হাসান লিফটে চলেছেন, এমন সময় কারেন্ট চলে গেল। রাজীব দেখল তার মোবাইলে চার্জও নেই। রাজীব হাসান আটকা পড়েছেন লিফটে। এখন কিভাবে রাজীব সোতে আসবেন? আছে কোনো বুদ্ধি? বুদ্ধি পাঠাও, প্রথমে লিখো ABC মেন্টোস, তারপর স্পেস তোমার বুদ্ধিটি লিখো, তারপর আইটি স্পেস দিয়ে তোমার নাম লিখো, পাঠিয়ে দাও যে কোনো মোবাইল থেকে 3221 এই নম্বরে। মেন্টোস খাও, বুদ্ধির বাত্তি আরো জ্বালো।
এই হচ্ছে কাহিনী যে রাজীব হাসান শো শুরু হওয়ার আগে, আধা ঘন্টা আগে সে লিফটে আটকা পড়ছে এবং লিফটের কারেন্ট চলে গেছে, ফলে লিফটটা এক জায়গায় হ্যাং হয়ে গেছে এবং রাজীবের মোবাইলেও চার্জ ছিল না। রাজীবকে কিভাবে বাঁচিয়ে শোতে নিয়ে আসা যায়? তোমাদের মাথায় যদি কোনো আইডিয়া থেকে থাকে তাহলে আমাদেরকে আইডিয়াটা পাঠাও। প্রথমে লিখো ABC মেন্টোস, একটি স্পেস দাও তোমাদের সেই আইডিয়ার কথাটি লিখো, আরেকটি স্পেস দিয়ে তোমার নামটি লিখো, তারপর পাঠিয়ে দাও যে কোনো মোবাইল থেকে 3221 এই নম্বরে। যাদের আইডিয়াটা সবচেয়ে মজার হবে তাদের জন্য রয়েছে অসংখ্য পুরস্কার। আমরা তাদের মধ্য থেকে তিনজনকে নির্বাচন করব। তাদের জন্য রয়েছে মেন্টোসের পক্ষ থেকে একটা গিফট প্যাক, ABC পক্ষ থেকে একটা গিফট প্যাক এবং বিশেষ উপহার হচ্ছে অন্ধকারে রাজীবের সাথে আধা ঘন্টা লিপতে একান্তে সময় কাটানোর সুযোগ, যদি তুমি ছেলে হয়ে থাকো। আর যদি মেয়ে হয়ে থাকো তাহলে রবির সাথে লিপতে অন্ধকারে আধা ঘন্টা সময় কাটানোর সুযোগ। রাজীব, আমাকে জাস্ট একটা কথা বলুন, ABC রেডিও তিন তালায়, ঠিক আছে, আপনি এত আলসা কেন যে আপনি লিফটে কেন উঠতে গেলেন? আমরা সবাই হেঁটে উঠি, এই প্রতিষ্ঠানে যে CEO সেও হেঁটে উঠে, আপনি কেন লিফট উঠতে গেলেন? মানে এখান থেকে এখানে তিন তালা উঠতে মানে লিফট কেন লাগবে?
ডাক্তার এক রোগীকে বলছে, দেখেন আপনি তো হার্টের অবস্থা খুবই খারাপ আপনার, আপনি সিঁড়ি দিয়ে হাঁটা চলা করবেন না, সিঁড়ি দিয়ে হাঁটা চলা করলে আপনার হার্টের উপর বেশি প্রেশার পড়বে, আপনি আগামী 3 মাস সিঁড়ি একদমই অ্যাভয়েড করবেন, সিঁড়ি দিয়ে হাঁটা চলা করবেন না। 3 মাস পর রোগী গেছে, বলছে আপনি সিঁড়ি দিয়ে হাঁটা চলা করেন নাই তো? হ্যাঁ, না আমি করি নাই। যাক, আপনি এখন আপনার হাঁটের অবস্থা অনেক ভালো, আপনি এখন চাইলে নিশ্চিন্তে সিঁড়ি দিয়ে হাঁটা চলা করতে পারবেন। তখন রোগী বলল, ডাক্তার সাহেব বাঁচাইলেন, এই কয়েকদিন পাইপ বেয়ে উঠতে নামতে যা কষ্টটা হয়েছে। আমার প্রবলেমটা হচ্ছে, আমি ডাক্তার আমাকে উল্টা কথা বলছে যে আপনি মোটেও পরিশ্রম করেন না, আপনি সবসময় সিঁড়ি ব্যবহার করবেন। আমি সিঁড়ি দিয়েই প্রতিদিন উঠি, সেই দিনও আমি উঠতেছিলাম সিঁড়ি, মানে সিঁড়ি দিয়ে উঠবো আর কি। একটা ফ্লোর তো সিঁড়ি দিয়ে উঠতে হয়, তারপর 2টা ফ্লোর সিঁড়ি দিয়ে আসলে, তারপর একটা ফ্লোর উঠলে পরে লিফটে আসে, তারপর বাকি 2টা ফ্লোর সিঁড়ি দিয়ে উঠলে আমাদের ABC রেডিও স্টুডিও বা স্টেশন। সমস্যা হচ্ছে, আমি যেই একটা ফ্লোর উঠে সিঁড়ি লিফটের দোরগোড়ায় আসলাম, দেখলাম বিষণ্ণ মনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, বিষণ্ণ, তার চোখ দিয়ে বেদনা ঝরে পড়ছে, তার ঠোঁট দিয়ে বেদনা ঝরে পড়ছে, তার অভিব্যক্তি দিয়ে বেদনা ঝরে পড়ছে। আর আপনি তো বাস জানেন মেয়েদের কষ্ট আমি সহ্য করতে পারি।
আপনি হচ্ছেন বাংলাদেশ নারী দুঃখ নিবারণ সমিতির সাধারণ সম্পাদক। বাংলাদেশে যেসব মেয়েরা বিভিন্ন দুঃখে আছে তাদের দুঃখ দূর করার মহান ব্রত নিয়ে,
একদম একদম, বাংলাদেশ নিখিল বঙ্গ নারী দুঃখ নিবারণ সমিতির একমাত্র সদস্য এবং সাধারণ সম্পাদক স্বঘোষিত।
আমিও একটা বস,
আপনি আজীবন উপদেষ্টা?
আজীবন উপদেষ্টা না, আমি হচ্ছি নিখিল বিশ্ব নারী দুঃখ নিবারণ সমিতির একমাত্র সভাপতি, ব্র্যাকেটে বিবাহিত, মানে সেসব বিবাহিত নারীরা আর কি।
আচ্ছা আচ্ছা,
আপনি বস।
আমার মনে হলো মেয়েটাকে হেল্প করা উচিত, মেয়েটার একদমই মানাচ্ছে না, এই বিষণ্ন মন, এই বিষণ্ন চেহারা মেয়েটার সঙ্গে স্যুট করতেছে না, ঝলমলে হাসি একমাত্র মেয়েটাকে মানায়, আমি মেয়েটাকে কিছুক্ষণ সময় দেওয়া উচিত। এবং মেয়েটাকে কিছুক্ষণ সময় দিতে হলে আমাকে অবশ্যই সিঁড়ির বদলে লিফট ব্যবহার করতে হবে, কারণ মেয়েটা লিফটের সামনে দাঁড়ায়। লিফট খুললো, আমরা দুজনে ঢুকলাম, মেয়েটা আমাকে আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম কত তালায় যাবেন, বললাম আমি 10 তালায় যাবো। আমি 10 চাপলাম, আপনি জানেন বস লিফটের সিস্টেম হচ্ছে ফ্লোর সিস্টেম, 10 চাপটা কিন্তু 10 তালায় যায় না, কোথায় যায়? 11 তালায় যায়। স্বাভাবিকভাবে লিফট 11 তালায় গেল, আমরা মেয়েটা নামতে গিয়ে, ও সরি এটা তো 11 তলা মনে হচ্ছে, ভাই আমি প্লিজ 10 তালায় যাবো। আমি বললাম 10 তালায় যাবেন? আসলে হয়েছে কি, 9 চাপলে 10 তালায় যাবে, আমি এক কাজ করি 9 চাপ দিই তাহলে 10 যাবে। 9 চাপ দিলাম
বস, লিফট জোর বাকি আছে আধা ঘন্টা, আপনি চাপাচাপি টিপাটিপি নিয়ে সেই সময় ব্যস্ত, আপনার একবারও মনে হলো না যে এটা একটা লাইভ শো এবং এটা আপনার একটা ডিউটি?
একটা বিষণ্ন মেয়ের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় কাজ পৃথিবীতে কিছু নাই।
তারপর কি হইল বস?
তারপর তো বস যা হয় আর কি, গল্পের এন্ডিং অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল এমন হয় না। মেয়েটা একটা জাস্ট আমাকে একটা থ্যাংক ইউ দিল, আমি যে তার জন্য লিফটম্যানের কাজ করলাম, একটা থ্যাংক ইউ না দিয়ে চলে গেল। আমার যাওয়ার আমার তামার কথা দিয়ে লিফটের দিয়ে এত চাপাচাপি করলাম,
তারপর
কোনো ফল পাইলাম,
ফাইনালি লিফটে আটকা পড়লেন। এইটা একটা বড় বিষয় যে লিফটে যখন মানুষ আটকা পড়ে তখন মানুষ কি করে। কোন কোন মানুষ যাদের হচ্ছে এক ধরনের ফোবিয়া আছে, যারা বদ্ধ ঘরে থাকতে পারে না, কি যেন ফোবিয়াটার নাম আমি ভুলে গেছি, তারা লিফটে আটকা পড়লে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, তারা খুবই প্যানিক হয়ে যায়, তাদের পালপিটেশন শুরু হয় এবং এটা তারা এটা মারাও যেতে পারে। আরেক দলের মানুষ হইচই শুরু করে, আরেক দলের মানুষ আছে যারা রাজীবের মতো, তারা যদি লিফটে একা থাকে তাহলে তারা লিফটের মধ্যে আরামসে একটা ঘুম দিয়ে দেয়, লিফটে ঘুম দিয়ে দেয়। আর যদি দোকা থাকে তাহলে কি করে সেটা অন্য বিষয়। তো এরকম দুইটা সিচুয়েশনে আমরা পড়েছিলাম, আমিও পড়েছিলাম, রাজীবও পড়েছিল। আজকে পয়লা বৈশাখ উপলক্ষে সেই সিচুয়েশনের গল্পটাই আপনাদেরকে শোনাবো। আমাদের এবিসি রেডিও যেহেতু এটা একটা মিডিয়া, সো এটা যে লিফট সেটাও সিসিটিভির ক্যামেরার আওতাভুক্ত, যেমন আমাদের স্টুডিও সিসিটিভির ক্যামেরা আওতাভুক্ত, আমাদের স্টুডিও যে করিডোর সেটা সিসিটিভি ক্যামেরা আওতাভুক্ত, আমরা যেখানে বসে কাজ করি, মিটিং করি, গল্প করি, এমনকি কিচেনে যেখানে খাই সেটাও সিসিটিভি ক্যামেরা আওতাভুক্ত, এমনকি লিফটেও সিসিটিভি ক্যামেরায় আওতাভুক্ত। তো একবার এরকম ঘটনা ঘটেছে যে লিফট বা বাংলাদেশের লিফট যা হয় প্রায় এটা কারেন্ট চলে যায় এবং লিফট আটকা পড়ে। তো একবার আমি এবং আমি লিফটে উঠছি, তখন ওই যে আমার মানে ওই যে হার্টের অপারেশনটা হইলো, এরপর তো আমাকে একদম লিফট বাধ্যতামূলক হয়ে গেছিল, তখন আমি লিফটে উঠছি এবং আমার সাথে একটা মেয়ে উঠছে এবং লিফটটা আটকা পড়েছে। তখন সিসিটিভি ক্যামেরায় পুরো ব্যাপারটা ধারণ করা হয়েছিল। আরেকবার রাজীব আটকা পড়েছিল আরেকটা মেয়ের সাথে এই যে কয়েকদিন আগে, সেটাও সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয়েছিল। কিন্তু ঝামেলাটা কি, ঝামেলাটা হচ্ছে যে আমরা এটা তো রেডিও, আমরা তো আর ই দেখাতে পারবো না, মানে
ভিডিও ফুটেজ
দেখাতে পারবো না, তবে হ্যাঁ আমরা সাউন্ডটা শোনাতে পারি। শুনুন, লিফট, একটা লিফট, অন্ধকার একটা লিফট, সেই লিফট উঠেছে রবি এবং সাথে অনন্য সুন্দর একটা মেয়ে, লিফটটা চলছে, আচমকা সেটা দাম করে বন্ধ হয়ে গেল, লাইটগুলো নিভে গেল, তখন আসিফেন তার ছবি কি করল, সরাসরি সিসিটিভি ক্যামেরার অডিও ফুটেজ এই প্রথমবারের মতো কোন রেডিওতে বাজিয়ে শোনানো হচ্ছে, শুনুন। ও গড, আমরা বোধহয় আটকা পড়ে গেলাম লিফটে, কারেন্ট চলে গেছে,
এখন কি হবে?
না, একদমই ভয়ের কিছু নাই, আপনি প্যানিক হবেন না, লিফট আটকা পড়ে যেতেই পারে, কারেন্ট হয়তো চলে গেছে। আমি এক্ষুনি আমার বন্ধু আছে একজন ফায়ার ব্রিগেড, তাকে ফোন দিচ্ছি, আর এই বিল্ডিং এর ওনারকে আমি ফোন দিচ্ছি, আপনি দয়া করে ভয় পাবেন না, আপনি প্যানিক হবেন না, প্যানিক হলে কিন্তু আপনার নিঃশ্বাস নিতে কষ্ট
হবে, প্রচন্ড ভয় করছে,
একদমই ভয় পাবেন না, আপনি একদমই প্যানিক হবেন না, এই কিছুক্ষণের মধ্যে আপনি নিশ্চিত থাকেন, দুই তিন মিনিটের মধ্যে আমরা উদ্ধার পাবো, কেউ না কেউ আমাদেরকে উদ্ধার করতে আসবে, আপনি একদমই ভয় পাবেন না, এরকম সিচুয়েশনে মাথা ঠান্ডা রাখতে, আপনি একদমই মাথা ঠান্ডা রাখুন।
আপনাকে দেখে মুগ্ধ হচ্ছি, পুরুষদের সম্পর্কে আমার মনে কেমন একটা খারাপ ধারণা ছিল এতদিন, আজকে আপনাকে দেখে বুঝতে পারলাম সব পুরুষরা একরকম হয় না, যদি বাংলার ঘরে ঘরে আপনার মতো পুরুষ থাকতো।
না, এটা এটা প্লিজ এসব কথা বলবেন না, ডোন্ট মেনশন। আমরা
আমি একটা অনুরোধ করতে চাই।
জি বলুন।
আপনার ফোন নম্বরটা কি আমি পেতে পারি?
না, দেখুন আমাদের এই স্বল্পকালীন সময়ে আমরা আবেগের বশবর্তী হয়ে যদি ফোন নাম্বার বিনিময় করি ব্যাপারটা ঠিক হবে না। আজকের এই ছোট্ট ঘটনা এখানেই শেষ হয়ে যাক, আর কয়েক মিনিটের মধ্যে আমরা উদ্ধার পাব, তখন আপনি আপনার রাস্তায় চলে যাবেন, আমি আমার রাস্তায় চলে যাব, এই ক্ষণিকের দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া ঠিক না, এমনকি আমি আপনার নামটাও জানতে চাইনি। এবং আপনি বললেন না যে ঘরে ঘরে আমার মতো যদি পুরুষ থাকত।
জি,
আমার মতে পুরুষ কেন, প্রত্যেকটা মানুষের উচিত আর একটা মানুষকে সম্মান করা। অন্ধকারে আমি একটা মেয়েকে একা পেয়েছি বলেই কি তার দিকে আমার লোভের দৃষ্টিতে তাকাতে হবে? এই সময় তার পাশে আমার থাকা দরকার সাহস দেবার জন্য। আমি অসাধারণ কেউ না, বিশ্বাস করুন এটা আমার দায়িত্ব। আমি অন্য কিছু করলে আমি আর মানুষ থাকতাম না, আমি পশুতে পরিণত হতাম।
আপনি সত্যি অসাধারণ।
প্লিজ আমাকে সব বলে আর লজ্জা দেবেন না, এই তো লিপ চালু হয়ে গেছে, আপনি ভালো থাকুন।
রাজীব,
মানুষের চরিত্রের জন্য বলছে যে দেশে দেশে আমাদের ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হয় না, ওয়ার্ড কমিশনার দেয়, দরকার নাই বলছে, দরকার নাই। এই সিসিটিভি ফুটেজই তার প্রমাণ যে আমার চরিত্র
ফুলের মতো পবিত্র,
ফুলের মতো না বস,
সেটা ডুমুরের ফুল
না বস, ফুলের মতো পবিত্র আমার চরিত্র বস, আমার মতোই পবিত্র। মানে এই পবিত্রতার সাথে কোনো কিছুর তুলনা দেওয়া যায় না।
না বাই এনি চান্স আপনি বলতেছিলেন যে আপনার
মানে চিন্তা করে দেখেন এটা তো বানোয়াট কিছু না,
না না বানোয়াট কিছু না, একদম
রেডিও, এই এই কিছুদিন আগের ঘটনা।
বাই এনি চান্স আপনি
এবং আমি চিন্তা করে সেই মেয়েটা সেই দুর্বল মুহূর্তে আমার ফোন নাম্বার চেয়েছিল, আমি ফোন নাম্বার দিইনি, নামও বলিনি, তার নামও জানতে চাইনি, কারণ ক্ষণিকের দুর্বলতার সুযোগ নিয়ে যারা মেয়েদের উপর ঝাঁপিয়ে পড়ে, ওরা তো মানুষ না, ওরা রাজীব।
কিন্তু আমার কাছে আর একটা জিনিস মনে হচ্ছে রবি ভাই, আপনি বলতেছিলেন যে তার কিছুদিন আগে আপনার হার্টের অপারেশন হয়েছে, এবং হার্টের অপারেশনের পর ডাক্তার যেটা বলে শারীরিক পরিশ্রমের কাজ করবেন না, এবং ডাক্তারের এই নিষেধের কারণেই আপনি সেদিন শারীরিক পরিশ্রম হয় এমন একটা সিচুয়েশনের মধ্যে গিয়েও নিজেকে সম্বরণ করেছেন কিনা, এইটা একটা প্রশ্ন কিন্তু থেকে যায়, যেহেতু আপনার কয়েকদিন আগেই আপনার হার্টের অপারেশন হয়েছে।
এত লম্বা লম্বা কথা বলিস না, আমি মানে রাজীব, যেহেতু আমরা 1422 ঠিক করছি যে আমরা সত্য কথা বলবো, একটা মিথ্যা কথা বলবো না। রাজীব এবং আর একটা মেয়ে, মেয়েটা দেখতে এই মেয়েটার মতো সুন্দর ছিল না, তারা লিফটে আটকা পড়েছিল দিনের বেলায়, লিফট অন করা হয়েছে, আচমকা লিফট খাটাং করে বন্ধ হয়ে গেল, তারপর সিসিটিভি ক্যামেরায় কি ধরা পড়ল। আমাদের শ্রোতাদের মধ্যে যাদের বয়স অল্প, প্লিজ তারা এই সিসিটিভি অডিও ফুটেজ শুনবেন না, যাদের হার্টে প্রবলেম আছে তারাও শুনবেন না, যারা দুর্বল চিত্র তারাও শুনবেন না, যাদের মনে জোর কম তারাও শুনবেন না। প্লিজ আমাদের অনেক শো, মা এবং মেয়ে, বাবা এবং ছেলে, শালী এবং দুলাভাই, ভাইরা এবং
শালী,
শালী একসঙ্গে শোনেন, প্লিজ মানুষের ওপর বিশ্বাস হারাবেন না। পৃথিবীর সব পুরুষ রাজীব না, পৃথিবীর সব পুরুষ রাজীব না, কিছু কিছু রবিও আছে। শুনুন, রাজীব এবং মেয়ে লিফটে আটকা পড়েছে, কি হল?
কারেন্ট গেছে গা,
কারেন্ট গেছে গা,
তোমাকে কেউ বাঁচাতে পারবে না সুন্দর,
কেন বস, কেন? আমার প্রশ্ন হচ্ছে কেন, আমার প্রশ্ন হচ্ছে কেন?
বস
বস, আমি
আমাকে এক মিনিট সময় দেন,
আপনি বস লিফট ইউজ করেন, আপনি এসকেলেটর ইউজ করেন বস, প্লিজ লিফট আপনার জন্য না, আপনি সিঁড়ি ইউজ করেন বস, সিঁড়ি না পাইলে মই বেয়ে ওঠেন বস, মই না পেলে আমাকে বলেন
গ্যাস বেলুন ধরে ধরে ওঠেন,
আমি এবিসি রেডিও থেকে দড়ি ফালাবো, ওটা বেয়ে ওঠেন প্লিজ, লিফট উঠবেন না।
বাস এক মিনিট আমাকে সময় দেন, আমি জাস্ট বাথরুমে যাব, না বাথরুমে যাব, জাস্ট এবিসি তে আয়না শুধুমাত্র বাথরুমে আছে, এবং আয়নায় আমি নিজেকে দেখতে চাই, এবং নিজেকে দেখে মুগ্ধ হয়ে নিজের দিকে তাকাতে চাই যে এত সুন্দর অভিনয়, সিরিয়াসলি বস, মানে আমরা দুইটা অডিও ক্লিপ শুনলাম এবং শ্রোতারাই নির্ধারণ করবে যে কার অভিনয়টা সুন্দর হয়েছে। আমি রবি আপনাকে ছোট্ট একটা গল্প বলতে চাই, সেটা হচ্ছে এই গল্পটা বিদ্যাসাগরের চটি নামে গল্পটা পরিচিত আছে, চটি হচ্ছে
আবার চটি মুটি কেন বলবো,
চটি
পারিবারিক শো,
আপনার মতো লোক আসছে জন্য আমাকে চটি,
না না বস, এটা এটা পারিবারিক শো,
আপনার মতো লোক আসছে জন্য আমাকে চটি বুঝাইতে হবে, চটি হচ্ছে সেই যুগে
জমানোর জন্য অশ্লীলতার কোনো দরকার নেই,
চটি হচ্ছে সেই যুগের,
আপনি লাইফ ইজ বিউটিফুল সিনেমাটা দেখছেন, কোন অশ্লীলতা নাই বস, ছবিটা সুপার হিট হয়েছে, হয় নাই বস?
আচ্ছা আমাকে বলতে দেন, সেটা হচ্ছে
আপনি ক্যাস্টেও মুভিটা দেখছেন, কোন নারী চরিত্রই নাই, এখন একটা ছেলে দ্বীপের মধ্যে একটা সুপার হিট হয়েছে, কন্টেন্ট যদি ভালো থাকে কেন আপনাকে চুটিমুটি নিয়ে কথা বলতে হবে, একটু পড়াশোনা করে আসেন রাজীব প্লিজ, একটু শিক্ষিত হন, শিক্ষার আলো ঘরে ঘরে যায়।
আপনি কিন্তু আমাকে আবারও রবি ভাই, আমি যেখানে আপনাকে আক্রমণ করতে চাই না সেখানে আপনি আমাকে আক্রমণ করতে বাধ্য করেন। আরে যাই বেটা, বলা এটা বলা যাবে না। না, বিদ্যাসাগরের চটির গল্পটা বলি। চটি হচ্ছে চপ্পল, এক ধরনের স্যান্ডেলকে সেই যুগে চটি বলা হতো, এখনো অনেকে সেই চটি স্যান্ডেলটা পরেন। খুবই পাতলা স্যান্ডেল ধরনের স্যান্ডেলটাকে চটি বলা হতো। বিদ্যাসাগরের চটি গল্পটার বিষয়বস্তু হচ্ছে সেই যুগে সেই আমলে বাংলা নাটকের একজন মহান দিকপাল ছিলেন, তার নাম হচ্ছে অর্ধেন্দু শেখর মুস্তফি। এবং অর্ধেন্দু শেখর মুস্তফি তিনি ভয়ঙ্কর রকমের অভিনয় করতেন, ভয়ঙ্কর রকমের পরিচালক ছিলেন, ভয়ঙ্কর রকমের মানে অসম্ভব মানে মানে তিনি শুধুমাত্র বাংলাদেশে জন্মেছেন বলে তার নাম পৃথিবীবাসী জানে না। যদি তার জন্ম ইউরোপে হতো, শেক্সপিয়ারকে যেমন মানুষ চেনে, অর্ধেন্দু শেখর মুস্তফিকে মানুষ চিনত, তিনি এতটাই প্রতিভাধর ছিলেন। এবং মজার ব্যাপার হচ্ছে, অর্ধেন্দু শেখর মুস্তফি এত বড় প্রতিভাবান অভিনেতা হওয়া সত্ত্বেও নাটকে ছোট ছোট চরিত্রগুলো বেছে নিতেন, বড় চরিত্রগুলো তিনি অভিনয় করতেন না। ছোট চরিত্র ধরেন একটা মুটে, জাস্ট একটা পাসিং সিন সে করবে, জাস্ট ঢুকে এই বাদাম লাগবে বাদাম, এই বাদাম লাগবে বাদাম বলে বের হয়ে চলে যাবে, এইরকম ছোট ছোট দৃশ্য করত। তো একদিন একটা নাটক হচ্ছিল, সেই নাটকে অর্ধেন্দু শেখর মুস্তফির চরিত্র ছিল, সে নায়িকার চরিত্র হরণ করার চেষ্টা করবে। সেদিন হচ্ছে যেটা বলা হলো যে আমাকে লুচ্চা, সেদিন হচ্ছে লুচ্চা, অর্ধেন্দু শেখর হচ্ছে লুচ্চা, সে নারীর চরিত্র ইয়ে করবে। এবং সেই দিন সামনের সারিতে বসে নাটক দেখছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অর্ধেন্দু শেখর মুস্তফি সেই ক্যারেক্টারে এতটাই অসাধারণ অভিনয় করেছিলেন, এতটাই অসাধারণ অভিনয় করেছিলেন, বিদ্যাসাগর ভুলে গিয়েছিলেন এটা একটা মঞ্চ নাটক হচ্ছে। বিদ্যাসাগর মনে হচ্ছিল সত্যিকার অর্থেই অর্ধেন্দু শেখর মুস্তফি একটা নারীর চরিত্র হরণ করতে যাচ্ছেন। তখন বিদ্যাসাগর তার পায়ে থেকে চটি খুলে অর্ধেন্দু শেখর মুস্তফির গালে মেরেছেন, ছুঁড়ে মেরেছেন, এবং নাটক থেমে গেছে। এরকম সিচুয়েশনে নাটক একটা ছোট মানে জুতা ছুঁড়ে মারছে, সেটা বিদ্যাসাগরের মতো একটা মহান মানুষ, নাটক হতভম্ব, সবাই দর্শক হতভম্ব, একই এটা তো নাটক হচ্ছে, বিদ্যাসাগর এ কি করলেন, বিদ্যাসাগরও হতভম্ব। অর্ধেন্দু শেখর মুস্তফি তখন একটা কথা বলছিল যে আমি অভিনয় করে অসংখ্য পুরস্কার পাইছি, অসংখ্য অনেক রাজা আমাকে হীরের মালা দিছে, আমাকে উত্তরীয় দিছে দামি দামি, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার বিদ্যাসাগরের এই চটি, এটাকে আমি আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে আজীবন বুকে আগলে রাখবো।
এবং এই যে আপনার আপনার বড় পুরস্কার ছিল যে আপনাকে ইয়ের ভেতর যে লিফটের ভেতর যে মেয়েটা স্যান্ডেল দিয়ে পিটিয়ে, ঠিক আছে, স্যান্ডেল ভেঙে গেছে,
আমি সত্যি আমার
সেই মেয়েটার চটিটাই ছিল আপনার
জীবনের সেরা, আমার জীবনের সেরা পুরস্কার, এত নিখুঁত অভিনয়
হয়েছে, অভিনয় ছিল না,
আচ্ছা
অন্ধ তো মানুষ মঞ্চে আলো জ্বললে অভিনয় করে, আপনি লিফটে আলো নিভলে কেন অভিনয় করেন?
একজন একজন দক্ষ অভিনেতা অন্ধকারে অভিনয় করতে পারে, একজন দক্ষ অভিনেতা আলোহীন মঞ্চেও অভিনয় করে দর্শকদের মুগ্ধ করে দিতে পারেন,
যেমন এখন খুব ভালো মানুষের অভিনয় আপনি।
ভাই আমার পার্টটা আরেকবার বাজানো যায়,
এখন যে ভালো মানুষের পার্টে
আমার পার্টটা ছোট হয়েছে, আরেকবার বাজাক প্লিজ।
বস, অশ্লীলতা কখনো দীর্ঘস্থায়ী হয় না, নগ্নতা সিন খুব ছোট থাকে, পুরো সিনেমায় তিন ঘন্টায় হয়তো হাইয়েস্ট দেড় মিনিট, আপনি আপনাকে দিলে আপনি মানে পুরো সিনেমায় তিন ঘন্টা করবেন, এখানে হয়তো অশ্লীল দৃশ্যই থাকবে দেড় মিনিটে। যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে লিফ্টটা কিন্তু খুবই ভয়াবহ বিষয়, এবং রাজীব এরকম লিফ্টে আটকা পড়ছে, আধা ঘন্টা শো বাকি আছে, কারেন্ট নাই, রাজীবের মোবাইলে চার্জও নাই, রাজীবকে বাঁচানোর কি উপায়, এটা মজার মজার আইডিয়া লিখে আমাদেরকে পাঠাও যে কোনো মোবাইল থেকে 2111 এই নম্বরে। প্রথমে লিখবে এবিসি মেন্টোস, একটা স্পেস দেবে, তারপর তোমার আইডিয়াটা লিখবে, তারপর একটা স্পেস দিয়ে তোমার নামটা লিখবে, তারপর পাঠিয়ে দেবে যে কোনো মোবাইল থেকে 2111 এই নম্বরে। এবং যারা মজার মজার উত্তর পাঠাবে তাদের জন্য অসংখ্য অজস্র পুরস্কার রয়েছে, মেন্টোসের পুরস্কার রয়েছে, এবিসি পুরস্কার রয়েছে, রাজীবের পক্ষ থেকে পুরস্কার রয়েছে, জাহিদের পক্ষ থেকে পুরস্কার রয়েছে, আমার পক্ষ থেকে পুরস্কার রয়েছে, এবং বিশেষ পুরস্কার হচ্ছে যদি তুমি ছেলে হয়ে থাকো রাজীবের সাথে অন্ধকার লিপ্তে আধা ঘন্টা কাটানোর সুযোগ পাবে, আর মেয়ে হয়ে থাকলে আমার সাথে আধা ঘন্টা লিফটে কাটানোর।
এবং গতবার আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেটা করেছিলাম সেখানে পুরস্কার বিজয়ীরা একটা ভুল করেছিল, তারা প্রায় বেশিরভাগই এসেছিলেন সিএনজি বা রিক্সায়, এবং তারা খুব ভীষণ সমস্যায় পড়েছিল। তো আমি এরপরে যারা পুরস্কার বিজয়ী তাদেরকে বলবো এই ভুলটা তোমরা করবে না, তোমরা অবশ্যই আসার সময় ট্রাক না হোক একটা ছোটখাটো পিক আপ নিয়ে আসবে, কারণ এত এত পুরস্কার যাওয়ার সময় আসলে সিএনজিতে নিয়ে যাওয়া সম্ভব না। তো অবশ্যই এরপর আমরা শিগগিরই আবারও আরেকটা পুনর্মিলনী টাইপের পুনর্মিলনী এটা হচ্ছে
আমাদের একটা গেট টুগেদার
গেট টুগেদার যেটাকে রবিভাই ভুল করে লিফট টুগেদার বলে প্রায় সময় এটা লিফট টুগেদার না বস গেট
টুগেদার
গেট টুগেদার করবো এবং সেখানে অবশ্যই তোমরা আসার সময় পিক আপ ভ্যান নিয়ে আসবে কারণ পুরস্কারগুলো নিয়ে যেতে তো হবে
কালকে আমি রাজীবের সাথে বস আমি কালকে রাত্রে রাত 3:30 দিকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছি তো 3:30 দিকে তো লোকজন নাই দুই একটা লাইক পড়তেছে হঠাৎ করে দেখলাম রাজীবের লাইক রাজীবের লাইক দেখে রাজীব এত রাত্রে জেগে রয়েছে এক কাজ করি রাজীবকে নক করি রাজীবকে আমি বললাম যে বস আপনি এত রাত্রে জেগে রাজীব বললো আমি খাচ্ছি কি খাচ্ছেন ভাত খাচ্ছি ভাত খাচ্ছেন এত রাত্রে ভাত খাচ্ছেন কিভাবে তো রাজীব তখন বললো রাজীবের সাথে মুনিয়া নামে একটা মেয়ের পরিচয় হয়েছে ফেসবুকে এবং রাজীব যা করে
মুনিয়া নামে একটা মেয়ে বলবেন না
একজন মেয়ে
সে
মেয়ে না ছেলে আচ্ছা
ছেলে না
তাহলে বস
সে মহিষী
আচ্ছা মহিষী মুনিয়া নামে এক মহিষী বস
মহিষের
মহিষ গরু মহিষ আছে না মহিষের স্ত্রীলিঙ্গ হচ্ছে মহিষী
তাই না
হ্যাঁ হুট করে না নিজের ভালোবাসার মানুষকে গরু মহিষ ডাকেন
একটু আগে বললেন যে আপনার গা দিয়ে জ্ঞান ঝরঝর করে ঝরে ঝরে পড়ে
আর মহিষী না 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 আপনি কেন আপনি কেন মহিষের স্ত্রীলিঙ্গ কি গরু স্ত্রীলিঙ্গে যেমন গাভী মহিষের
মহিষী নেই
মহিষী
মহিলা মহিষ মহিলা
মহিষের স্ত্রীলিঙ্গ মহিলা মহিষ তাহলে যে মহিষ বয়সে ছোট কিন্তু নারী মেয়ে তার স্ত্রীলিঙ্গ কি হবে
কিশোরী মহিষ আপনি
নিশ্চয়ই তরুণী মহিষ বা যুবতী মহিষ
অবশ্যই
বৃদ্ধা মহিষ আছে
হ্যাঁ অবশ্যই
আপনারাতে নতুন করে বাংলা ব্যাকরণ বই লেখার দায়িত্ব
করছি রবীন্দ্রনাথ আর নাই মাইকেলও আর নাই হুমায়ুনের মতো চলে গেছেন
তাই তো যে এই মুনিয়া মেয়েটা খুবই ভালোবাসে আমি ছবি টবি দেখছি কথা হয়েছে আমার সাথে অল্প বেশি না তো মেয়েটা ভালো মেয়েটাকে মহিষ্টরি ডাকে না ঠিক আছে আচ্ছা যাই হোক তো মুনিয়া নামে এক মেয়ের সাথে রাজীবের পরিচয় হয়েছে এবং পরিচয় হওয়ার পর যেটা হয়েছে রাজীব প্রত্যেকটা মেয়েকে যা করে ইমোশনালি ব্ল্যাকমেল করে এখন একটা মেয়েকে যে কোনো মেয়ে তাকে দুইটা জিনিস বলে সে কাত হয়ে যায় কি জিনিস একটা হচ্ছে তুমি দেখতে খুব সুন্দর আরেকটা কি জিনিস আমি তোমার জন্য এতদিন অপেক্ষা করছিলাম কিন্তু রাজীব এই দুইটা অস্ত্র মেয়েদের সাথে এত বেশি ব্যবহার করছে যে এখন আর এই অস্ত্রে বোধা হয়ে গেছে এই অস্ত্র আর চলে না রাজীব দুইটা নতুন অস্ত্র বের করছে একটা অস্ত্র হচ্ছে আমি খুব গরিব আমার চাল কেনার পয়সা নাই ডাল কেনার পয়সা নাই তুমি জানো আমার বাথরুমে একটা বদনা নাই আমি টেবিলের জগ দিয়ে বদনার কাজ চালাই আবার আরেকটা মেয়েকে বলছে যে জানো আমার না ডাইনিং টেবিলে কোনো জগ নাই আমি বাথরুমের বদনা দিয়ে জগের কাজ চালাই মানে ই হচ্ছে রাজীব যে কোনো মেয়ে একটা ইয়াং ছেলে সে তীব্র আর্থিক কষ্টে ভুগছে এটা শুনলে যে কোনো মেয়ে মন নরম হয়ে যায় আর সম্প্রতি রাজীব তার ডান হাত ভাঙার পর আরেকটা উসিলা খুঁজে পাইছে জানো আমি না আমার আন্ডারওয়ার ধুতে পারিনি চিপড়াবো কি করে কারণ আমার ডান হাত কাজ করে না আমি না ভাত খাইনি কারণ আমি ডান হাত দিয়ে ভাত খেতে পারছি না কালকে সে মুনিয়াকে এই একই গল্প দিচ্ছিল মুনিয়া হচ্ছে আরেক তেরিয়া মেয়ে মানে রাজীব যদি হয় 420 ওই মেয়ে হচ্ছে 840 মুনিয়া বলছে কথা হচ্ছে ফেসবুক মুনিয়া বলছে ও শোনা তুমি ভাত খাওনি হা করো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি রাজীব হা করছে এটা খাও চাওয়াও সারাটা রাত ওই মেয়ে রাজীবকে কাল্পনিক ভাত খাওয়াইছে রাজীবও সারা রাত হা করে এবং চা পাইছে এটা হচ্ছে রাজীব
না আপনি গল্পের পুরো অংশটা জানেন না
সে মুনিয়ার এসে নাম দিছে মুনিয়া বলছে যে তুমি কোন মেয়ের নাম দিছো একলাবতী কোন মেয়ের নাম দিছো বা কিবতী যেন বসে একটা ছিল
গর্ভবতী
একটা মেয়ে আসছে রাজীবের কাছে যে আপনি অমুক মেয়েকে একলাবতী নাম দিচ্ছেন
এত এত প্রতিপামুক
আমার একটা নাম দেন যাও, তোমার নাম মায়াবতী, আরেকটা মেয়ে আছে। আপনি আরেকটা মেয়েকে একলাবতী নাম দিচ্ছেন, আরেকটা মেয়েকে মায়াবতী নাম দিচ্ছেন, এবার আমার একটা নাম দেন। রায় বসে, ঠিক আছে তুমি রূপবতী, আরেকটা মেয়ে আসছে আমার একটা নাম দেন, তুমি মমতাবতী, ঠিক আছে। আরেকটা এরকম করতে করতে সর্বশেষ মেয়েকে রাজীব বলছো তুমি গর্ভবতী। যাই হোক, মনিয়াকে সে নাম দিচ্ছে হচ্ছে তোমার নাম হচ্ছে রামু। কেন রামু কেন? রাজীবের রা আর মুনিয়ার মু রামু। ঝামেলাটা কি হচ্ছে, মুনিয়ার বাসায় যে কাজের ছেলেটা কাজ করে ওর নাম হচ্ছে রামু। যাই হোক, হ্যাঁ কি যেন বলতেছিলেন বস?
এই না আসলে
এই যে আপনি সারা রাত ভাত খেলেন, আমি সকাল আটটায় দেখি রাজি র্যাম ফোন দিছি, কি অবস্থা? ভালো আছি বস, ভাত খাচ্ছি। সারাটা রাত একটা মেয়ে আপনাকে খাওয়া গেল বস।
আমি
কি পরিমাণ ভাত খাইলেন মুনিয়ার কাছে?
না, ভাত খাওয়ার এক পর্যায়ে আমার প্রচন্ড ঝালও লেগেছিল, এবং মনিয়া বলল যে তোমার ঝাল লেগেছে? হ্যাঁ, আমার ভীষণ, আমি ঝাল সহ্য করতে পারতেছি না মনিয়া, আমি ঝাল সহ্য করতে পারতেছি না, প্লিজ কিছু কিছু একটা করো মনিয়া, প্রচন্ড ঝাল লাগছে। আমি এরকম করতে আসছি, তা মনিয়া বলল পানি খাও, পানি দেব। আর মনিয়া পানি খেয়ে ঝাল মিটবে না, বললো চিনি খাও, চিনি খেয়ে এই ঝাল মিটবে না মনিয়া, বললো লবণ খাও, মানে মুনিয়া লবণ খেয়েও এই ঝাল মিটবে না। মুনিয়া অস্থির হয়ে গেছে, তার প্রিয়তম মানুষ ঝালে কাতর, ঝালে করছে। মুনিয়া বলছে আমি তোমার তোমার মাথায় হাত বুলিয়ে দিই একটু। আমি বললাম মুনিয়া ঝাল লাগছে আমার ঠোঁটে, আর তুমি মাথায় হাত বুলাই দিতে যাচ্ছ। মুনিয়া বললো ঠোঁটে ঝাল, আমি এতদিন শুনছি মানুষের ঝাল লাগে মুখে, ঠোঁটে আবার ঝাল লাগে কেন? আমি বললাম মুনিয়া প্রেমিকদের ঝাল ঠোঁটেই লাগে, আর সেই ঝাল পৃথিবীর মিষ্টতম চুম্বন দিয়ে নিবারণ করতে হয়, না হলে সেই ঝাল মেটে না।
আচ্ছা রাজীব, আমি আপনাকে বলি, আপনি তো জীবনে কোনোদিন কাউকে প্রকৃতভাবে ভালোবাসেন
না? ভালোবাসি না,
ঠিক আছে। আপনি কারোর সাথে প্রেমে পড়লে কি খাওয়াবা?
হ্যাঁ,
বার্গার, স্যান্ডউইচ, পিজা, পাস্তা, নয়তো চুমু, মানে খাওয়া খাওয়ির বাইরে আপনি নাই। কিন্তু আপনি একটা কথা কি জানেন, ভালোবাসা হচ্ছে এমন এক আগুন যেটা জ্বালালে জ্বলে না, নেভালে নেবে না। ভালোবাসলে বস ঘুম আসে না, ভালোবাসলে ভালো লাগে না, ভালোবাসলে যে সাঁতার জানে সেও পানিতে ডুবে মরে, আর ভালোবাসলে যে সাঁতার জানে না সেও পানিতে ভেসে থাকে, সে সাঁতরে আটলান্টিক পার হয়ে যায়। ভালোবাসলে মানুষ পাখি হয়ে যায়, সে আকাশের ডানা মেলে উড়ে। ভালোবাসলে একলা পাখি, ভালোবাসলে
আমার ঘুম ধরতেছে,
পাখি ডানা ভেঙে মুখ ধরছে, এবং ভালোবাসলে বস খিদে পায় না। বিশ্বাস হয় না? শুনুন এই গানটি, এটা রাজীবের উদ্দেশ্যে এবং মুনিয়ার উদ্দেশ্যে। রাজীব এবং মুনিয়া রামু, তোমরা দুজন দুজনকে আজীবন ভাত খাইয়ে যাও। রাজীব হা করে আছে, তো রাজীবের উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাই, রাজীব ভালোবাসলে খিদে পায় না। এই গানটি শুনতে শুনতে আমরা ছোট্ট একটা বিরতিতে চলে যাব, বিরতির পর আবার ফিরে আসব এবং সত্যি সত্যি বোঝার চেষ্টা করব ভালোবাসা কি এমন জিনিস, যে জিনিস মানুষের ক্ষুধা, তৃষ্ণা, যন্ত্রণা, বেদনা, এমন কি আনন্দ ভুলিয়ে দেয়। মেন্টোস খাও, বুদ্ধিবাত্তি আরো জানো,
মেন্টোস বাত্তি জ্বালাও।
কিছু খাইনি তবু কেন খিদে লাগছে না ভালোবাসে
শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি, এবং আমার সঙ্গে রয়েছেন ওই রাজীব রাজ্চা, ফোন রাখ প্লিজ প্লিজ, না
মেয়েটা খুব ভালো বাস, আমি মেয়েদের কষ্ট, মেয়েটা খুব দুঃখী বাস,
মেয়েদের সাথে আমিও ফোনে কথা,
সুকন না তুমি, তুমি নিশ্চয়ই দুঃখী, দুঃখী না তুমি, হ্যাঁ তুমি দুঃখী না, হ্যালো
হ্যাঁ
বললেন, হ্যালো
শুনতেছি,
তুমি কে বলছো? তুমি হুট করে কাকে ফোন দিছো? কোথায় ফোন দিছো?
কোথায় ফোন দিছি মানে ইউ আর রাজীব?
এখানে রাজীব নামে কেউ থাকে না, এটা ফায়ার ব্রিগেড, তেজগাঁও ফায়ার স্টেশন। কোথায় আগুন লাগছে বলো, সামনে না পেছনে?
অদ্ভুত, আপনি কি, আপনার কি মেন্টাল প্রবলেম আছে? আপনি কি মাঝে মাঝে নিজের পরিচয় ভুলে যান?
মেন্টাল প্রবলেম তো মনে হচ্ছে মানে মানুষের মেন্টাল প্রবলেম থাকে, কিন্তু মেন্টাল প্রবলেম যেটা সেটা তো আমার মনে হয় আপনার আছে, কারণ আপনি ফায়ার ব্রিগেডের ফোন দিয়ে বলতেছেন এটা রাজীব কিনা। রাজীব নামে আমাদের এখানে কোন কর্মী নাই, ঠিক আছে? আগে একজন কর্মী ছিল, তার নাম রাজীব ছিল, সে আগুন নিভাতে গিয়ে আগুন জ্বালাই দিচ্ছে, পরে তাকে আমরা চাকরি থেকে বাদ দিয়ে দিচ্ছে।
আসলে রাজীব নামের সবগুলো বোধ হয় এমনই হয়।
কিরকম হয়?
আপনার মত হয় ক্লাস হয়
তাই?
হ্যাঁ, আপনার এই ক্লাস হচ্ছে না অসাধারণ
তাই? সত্যি
অদ্ভুত,
এক ক্লাস আরেক ক্লাসকে অসাধারণ বলতেছে, মানে পৃথিবী যে হয়েছে না বস, পিপাচুষ, পিপাচুষের নাম শুনেছে? পিপাচুষ না, পরস্পরের পিচ্ছুলকারী সমিতি, পিচ্ছুলকারী সমিতি, ঠিক আছে? যে আপনি এক ছাগল, হ্যাঁ, এই ধরেন আরেকটা আরেকজন আছে আরেক ছাগল,
মহিলা ছাগল,
মহিলা ছাগল, এখন তো সবাই আপনাদের সমাজে ছাগল বলে বা ক্যালাস বলে, কিন্তু আপনি সেই ছাগলের প্রশংসা করবেন, তোমার মতো এত সুন্দর বুদ্ধিমতি মেয়ে আমি আর আগে দেখি না, সেই মেয়ে আপনার প্রশংসা করবে, তোমার মতো অসাধারণ ছেলে আমি দেখি
না। আমরা আলোচনা করি অন্যটা, তোমার মতো বোকা আমি পৃথিবীতে দেখি নাই, সেও বলে তোমার মতো বোকা আমি পৃথিবীতে দেখি নাই। সে আমাকে বলে তুমি কেন এত অসুন্দর, আমি তাকে বলি তুমিও কেন এত অসুন্দর, এবং আমাদের ভালোবাসাটা এই অসুন্দরই, আমাদের ভালোবাসাটা এই বোকামিতেই।
সে শুধু অসুন্দর যে তারা, টিভি নামে একটা ব্যাপার হচ্ছে, টিভি হচ্ছে, টিভির বাংলা হচ্ছে যক্ষা, হুপিং কাশি, কাশি কমছে? হ্যালো, হ্যালো, কাশি কমছে? আচ্ছা, তাহলে কাশির ওষুধ খাও, কাশির ওষুধ খেয়ে ঘুম দাও, কাশির ওষুধ খেলে ঘুম পায় এবং ঘুম পেলে আমাদের ভালো লাগে। তুমি অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, তোমার সঙ্গে আবারও ফোনে কথা হবে। রাজীব, আমরা যেটা নিয়ে বলছিলাম যে আপনি সত্যিকার অর্থে কোনোদিন লিফটে আটকা পড়ছিলেন কিনা?
হ্যাঁ, লিফটে আটকা পড়ছে, কিন্তু এই কাহিনীটা ইন্টারেস্টিং না, এটা বললে শ্রোতারা মজা পাবে না। আপনার যদি কোনো ইন্টারেস্টিং কাহিনী থাকে
বলে না। লিফটে আটকা পড়ার পর কি হয়েছে?
লিফটে আটকা পড়ার পর যেটা হয় মানুষ,
না একটা তো শুনলাম আমরা যে
স্বাভাবিক প্রতিক্রিয়ায় ফোন বের করে কল নেওয়ার চেষ্টা করে, এবং আশ্চর্যজনক ভাবে বেশিরভাগ লিফটেই মোবাইলের নেটওয়ার্ক থাকে না,
থাকে না। হ্যাঁ, খুব স্বাভাবিক
সেটাই। এবং
আরেকটা কাহিনী তো আমরা শুনলাম অডিওতে,
সেটা তো অভিনয় ছিল, এবং
অভিনয় কিসের অভিনয়, কিসের অভিনয়? ওটা অরিজিনাল,
এবং
অরিজিনাল ভিডিওটা আমরা অডিও আকারে প্রচার করেছি।
আমি একটা,
আমার একবার বস, আমি
না না, আপনি আপনার কাহিনী বলবেন। একজন আমাকে এসএমএস করেছেন, টেক্সট করেছেন, এটা আমি পড়তে চাই। রাজীব ভাই যা অ্যাক্টিংটা করলেন, আপনার ভিলেন মার্কা হাসির জন্যই অচিরেই আপনাকে অস্কার দেওয়া উচিত। এই পৃথিবীতে শুধুমাত্র একটা হাসির জন্য যদি কেউ অস্কার পেয়ে থাকে, যোগ্যতা থেকে থাকে, সে হচ্ছেন আপনি। এই টেক্সট আমাকে করেছে, এটাই বস, অর্ধেন্দু শেখর মুস্তফিরা
বস, ওই অর্ধেন্দু
কালে কালে
মুস্তফির
কালে কালে
দীর্ঘ গল্প আপনি বলছেন। এই গল্প শোনার পর আমাদের লিসনারদের প্রায় 17% লিসনার ঘুমায় পড়ছে, আর বাকি যে 17% 100% থেকে বাদ দিলে কত শতাংশ থাকে বস বলেন তো দেখি তো অঙ্কে আপনি কতখানি,
কত থেকে কত?
100 থেকে 17 বাদ দিলে কত?
1 থেকে 17 বাদ দিলে ধারণা 100, 99, 98, 97, 95 থাকে, কিছু তো থাকবেই।
বাকি যে 83%
এতক্ষণ লাগলাম না এসব করতে, মাই গড,
এই 17% ঘুমায় পড়ছে, 83% অজ্ঞান হয়ে গেছে। মানে একটা গল্প যখন মানুষ বলে, গল্পটার মধ্যে না বলার স্টাইলের মধ্যে আকর্ষণ
নিয়ে,
অর্ধেন্দ্র শেখর মুস্তাফার যে গল্পটা আপনি বললেন,
মুস্তফি,
মুস্তফি, হ্যাঁ মুস্তফি, যাকে আমরা মুস্তফা বলছি, তাকে কলকাতার লোকেরা মুস্তফাই বলে, ঠিক আছে? এবং তার এই গল্পটা এত ইন্টারেস্টিং ছিল, কিন্তু আপনি এমন ভাবে গল্পটা বলছেন, ইউ আর ভেরি ব্যাড স্টোরি টেলার।
ডেফিনেটলি, আমাকে বাদ দিয়ে দেয়, আপনি
ওয়ালিদ, বাস বাস
ওয়ালিদকে নিয়ে শুরু করেন, এবং ওয়ালিদ, আমি জানি ওয়ালিদ ছোট শুনতেছে, ওয়ালিদের আচ্ছা ঠিক আছে,
মানে আপনাকে তো শো থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, আপনি ডেপুটেশনে বর্তমানে আছেন, অ্যাক্টিং, আমরা আর অন্য কাউকে পাচ্ছি না, এই জন্য আপনাকে ডেপুটেশন রাখা হয়েছে। আমারও একবার লিফটে এরকম আটকে যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল, আটকে যাওয়ার অভিজ্ঞতাটা আমি খুবই প্যাথেটিক অভিজ্ঞতা, এটার সাথে মারফি লর অনেক মিল আছে। সেটা হচ্ছে যে এরকম আমার, আমি রাস্তায় দাঁড়ায় কথা বলতেছি, হঠাৎ আমার মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেছে, আমি দৌড়ায় আমার বাসার লিফটে উঠছি, কারণ উপরে উঠে আমি নেটে গিয়ে মোবাইল রিচার্জ করবো, ঠিক আছে, লিফটে উঠে লিফ্ট আটকে গেছে, মোবাইলে টাকা নাই, নেটওয়ার্ক আছে টাকা নাই। কি যে বিভৎস ছিল সেই সময়টা, কি যে বিভৎস, কি ভয়াবহ বিভৎস, আপনি কল্পনা করতে পারবেন না। এবং আমাকে তো কেউ মানুষ হিসেবে মনে করে না, আমি যদি এক বছর, আগামী এক বছর বাসায় না ফিরি, কেউ খোঁজ দেবে না যে ছেলেটা কোথায় গেল, আমি ভূতের মতো বস, ইনভিজিবল একটা মানুষ। বাসায় গেলেও দেখি সবাই যে রিয়াকশন দেখাচ্ছে, না গেলেও একই রিয়াকশন দেখাচ্ছে, এই অবস্থা। আপনার কি ধারণা যে লিফট, আপনাকে আমি একটা খুব সহজ প্রশ্ন দিই, কোনটা বেশি নিরাপদ, লিফট না এসকেলেটর?
এসকেলেটর তো রয়েছে বাড়িতে, তো আর এসকেলেটর লাগানোর স্কোপ নাই বাড়িতে, তো লিফট ব্যবহার করতে
না। ধরেন একটা শপিং মলে গেলেন, ধরেন বসুন্ধরা সিটিতে আপনি গেলেন, এখানে লিফট আছে, কোনটা?
এসকেলেটরের একটা বিপজ্জনক দিক আছে, আপনি যদি আমার মতো খ্যাত হন যে কখনোই ভালো শপিং মলে যায়নি, যে জীবনে প্রথমবারের মতো বসুন্ধরা সিটিতে, সেদিন আমি গেছি আসলে সঙ্গে আমার অফিসের পাশে, অথচ আমি কখনোই বসুন্ধরা সিটিতে যাইনি, আপনি আমার মতো খ্যাত হন, আপনার জন্য স্কেলেটর একটা বিপজ্জনক জিনিস, কারণ স্কেলেটর সবসময় চলছে, গতিশীল, সেই ছন্দে আপনাকে পা ফেলে উঠতে হবে। তো আমার কাছে মনে হয় যে স্কেলেটরটাই আমার কাছে ভয় লাগে বস, সত্যিকার অর্থে আমি
স্কেলেটরটা বেশি বিপজ্জনক, কারণ এটাতে আপনার যে পাট আটকায় যায়, সবচেয়ে বড় কথা হচ্ছে স্কেলেটরটা বাচ্চাদের জন্য খুবই বিপজ্জনক, তাদের জুতো অনেক সময় স্কেলেটর আটকায় যায়,
এবং আমি ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখেছি যে স্কেলেটরের কারণে ফেসে যাওয়া,
মানে অন্তত লিফটের চাইতে তিন গুণ বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে স্কেলেটর, যদিও আমরা স্কেলেটরে যাচ্ছি, এসকেলেটরকে, লিফট এসকেলেটরকে অনেক বেশি সেফার মনে করি। আর এটা হচ্ছে যে আপনার লিফট গাড়ির চাইতেও নিরাপদ বেশি, ঠিক আছে, আমেরিকাতে প্রতি বছর, আমি তো জানেন যে আমি যে কোনো রেফারেন্স আমেরিকা,
আমেরিকা, হ্যাঁ, মানে আপনি সবচেয়ে নিম্নতম রেফারেন্সটা দেন আমেরিকা,
আমেরিকা, এর নিচে আমি,
এরপর উপরে উঠলে মঙ্গল গ্রহ, বৃহস্পতি, শনি,
শনি,
সবচেয়ে বেশি শনি, আপনার প্রিয় গ্রহ শনি,
হ্যাঁ, আমেরিকাতে প্রতি বছর লিফট অ্যাক্সিডেন্ট করে মারা যায়, লিফট ছিঁড়ে বা লিফটে আটকা পড়ে দম বন্ধ হয়ে মারা যায় 26 জন, আর প্রতি 5 ঘন্টায় আমেরিকাতে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় 26 জন। সো গাড়ির চাইতে লিফট অনেক বেশি নিরাপদ, তবে লিফট ব্যবহার করার জন্য আমাদের বাংলাদেশের যেসব সতর্কতা অবলম্বন করা উচিত সেটা হচ্ছে, লিফট ধরেন আপনি 7 তলায় লিফট চাপলেন, আপনি ওপরে যাবেন বা নিচে যাবেন, আপনি আছেন 7 তলায়, আপনি লিফটের বাটন চাপলে কি হবে, লিফটটা যখন আপনার 7 তলাতে আসবে, আপনার ফ্লোরে যখন আসবে, তখন তো দরজাটা খুলে যাবে। আর বাংলাদেশের লিফটটা তো সব বস সস্তার লিফট, সো এদের এই অটোমেশন পদ্ধতিতে অনেক সময় কাজ করে না, সো আপনি বাটন চাপলেন, দরজা খুলে গেল, আপনি হেঁটে ঢুকে পড়লেন লিফট, তখন 1 তলা, আপনি ধবাস করে নিচে পড়ে যাবেন। সো আমাদের শ্রোতাদের মধ্যে যারা, মানে একটাই টিপস দেওয়া যায় যে লিফটে ওঠার আগে শুধু দরজা খুললেই লিফটে ঢুকে পড়বেন না, দরজা খুললে আগে দেখবেন যে লিফটটা আসছে কিনা, তা নাহলে শূন্যের মধ্যে ঝাঁপায় পড়ার কোনো অর্থ হয় না। 2 নম্বর কথা হচ্ছে যে লিফটে লেখা থাকে 6 জনের বেশি উঠবেন না, এটা দেখে আপনি এখন মাথা গুনে গুনে 6 জন উঠলেন, তাতে করে কিন্তু কোনো, মানে কোনো ফল হবে না, কারণ আপনার সাইজে রাজীবের
মতো কিছু কিছু লোক আছে
152 কেজি হয়,
যারা ওজন মাপতে,
একজনই যথেষ্ট,
যারা ওজন মাপতে উঠলে লেখা উঠে এক এক করে উঠুন,
লিফট আলাদা এটা লেখা উচিত যে এত কেজির বেশি উঠবেন না, যেমন রাজীবের মতো একজন যথেষ্ট, সর্বোচ্চ রাজীবের সাথে আমার মতো হ্যাংলা পাতলা স্লিম ফিগার জিরো সাইজের একজন,
আপনি জিরো না, মাইনাস সাইজ,
মাইনাস সাইজ, রাইট, একজন ঢুকতে পারে, ঠিক আছে, সো এটা করবেন না। তারপর হচ্ছে আরো 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 কিছু ব্যাপার আছে, যেমন আপনি এবং আরো 6 জন লিফটে উঠছে, ঠিক আছে, আপনি নামবেন হচ্ছে 3 তলায়, আর বাকিগুলো নামবে 14 তলায়,
আমাদেরকে বলছে সামাজিক সচেতনতামূলক একটা পার্থক্য,
কেউ নামবে 17 তলায়, এখন আপনি 3 তলায় নামবেন, আপনি একদম লিফটের একদম পেছনে গিয়ে বসে রইলেন, আর পেছনে কেন বসে থাকেন আমি এটা জানি, রাজীব লিফটের একদম পেছনে গিয়ে বসে থাকে, কারণ কি, যখন সে বের হবে এবং যখন সে ঢুকবে, এই চান্সে সে লিফটের ভেতরে যারা আছে তাদের একটু গুতাগুতি ধাক্কা ধাক্কি করতে সে এক ধরনের বিমল আনন্দ পায়। এটা এক ধরনের মানসিক মধ্যবয়স্ক মিডল এজ ক্রাইসিস যাকে বলে, ঠিক আছে। এই সময় মানে মিডল এজ ক্রাইসিস এর একটা সুবিধা কি রাজীব জানেন, মানে এই সময় খুব সামান্য ব্যাপারগুলো, না একটা মেয়ের সাথে যে আপনি বললেন না, আমি আপনাকে গতবার কি বললাম, গত সপ্তাহে কি বলছিলাম, সাবকনসিয়াস মাইন্ডের কথা আপনি বললেন না যে আমি ধাক্কা খাইছি, ঠিক আছে। এই ধাক্কাটা আপনার মনে হতো, মানে হয় কি একটা সুস্থ স্বাভাবিক মানুষ একটা মেয়ের হাত ধরে থাকলেও সে আনন্দ পেতেও পারে নাও পেতে পারে, তো রাস্তায় ধাক্কা খাইলে সেই রকম এক্সাইটেড হয়ে যাবে আপনার মতো অসুস্থ
লোকজন ঘুমান নাই, সেই লোক
আমি ঘুমাই দেখুন সেই লোক জর্জিয়ার সাথে ফেসবুকে,
সেই লোক আপনি ভোরবেলা উঠে
আপনাকে ভাত খাওয়াইছে, আমি রমনার বটমূলে যাই না, এই কারণ হচ্ছে
এবং আমি যখন জানতে পারি আপনি কি খাচ্ছেন,
আমার রোদ্রে প্রবলেম হয়, ঠিক আছে, আমি ভিড় সহ্য করতে পারি না, ঠিক আছে, আমি একাকিত্ব পছন্দ করি, আমি নিরালা নিভৃতে
জনতার মাঝে আমি নির্জনতা খুঁজি,
ওটা তো আপনি খুঁজেন, জনতার মাঝে আপনি নির্জন, আপনি ধাক্কা খুঁজেন, ধাক্কা বীরের চেরা,
আমি অবাক হয়ে গেছি জাহিদ, কি খাচ্ছেন,
কিসের ব্রেক, কোন ব্রেক ফ্রেক নাই, আমি 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 রাজীবের মুখ চাচ্ছি, ধাক্কা
এবং
তুই খাস, তুই
যেইভাবে বললেন
তুই খাস,
আর পরিদর্শন
তুই খাস,
পরিদর্শন মানে
পরিদর্শন মানে পরিদর্শন মানে কালকে তুমি আরো মানে পরিদর্শন এইসব বলবা, মানে রাজীব টেট্রোল দিয়ে মাঝে মাঝে কুলি করবেন বস, আত্মা পরিষ্কার। ছোট্ট একটা বিরতি পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্ড দ্য স্ট্রবি, এবং আমার সঙ্গে রয়েছেন
লিফট বয় রাজীব হাসান।
লিফট বয় রাজীব,
লিফট জিনিসটা রবি ভাই বললে তখন বলবেন যে খালি প্যাচালো কথা বলতেছি, আমি একজনের কমেন্ট পড়ে আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, কমেন্ট আমি আগে পড়ি দেখি জাহিদ কমেন্টটা, কবি সে হচ্ছে বিবারের ভক্ত সম্ভবত, হিয়া বিবার চট্টগ্রাম থেকে পাঠিয়েছে, রাজীব ভাইয়া যদি লিফটে আটকা পড়ে তবে তাকে বের করার দরকার নেই। এতটুকু শুনে অনেকের মনে হতে পারে কাহিনী কি, হিয়াকি রাজীবের বিপক্ষে, একদমই না, কারণ হিয়ার লাস্ট লাইনটা বলতেছে শুধু আমি কোনোভাবে ভেতরে ঢুকতে চাই, রাজীব ভাইয়া যদি লিফটে আটকা পড়ে তাকে বের করার কোনো দরকার নাই, শুধু আমি কোনোভাবে সেই লিফটের ভিতরে ঢুকতে চাই।
তৃতীয় লাইনটা পড়েন,
তৃতীয় কোনো লাইনে
লাইন আস্তে আস্তে পড়েন, লিখছে
হিয়া তোমাকে আমি
এরপর এক লাথি মেরে, এর তৃতীয় লাইনটা আসলে পড়ার উচিত হবে না, কারণ হচ্ছে যে জায়গায় আপনার অ্যাটাকটা করতে চাইছে, আমি জানি যে মেয়েরা যখন দেয়ালে তাদের পিঠ থেকে যায়, স্পেশালি যদি লিফটের দেয়ালে পিঠ থেকে যায়, এছাড়া তাদের হাতে কোনো উপায় থাকে না, হাতে না পায়ে কোনো উপায় থাকে না।
হিয়াকে আমি একটাই কথা বলবো,
হিয়া তুমি তোমার উদ্দেশ্য অত্যন্ত ভালো, যেসব পুরুষ ইপটিজিং করে, যেসব পুরুষ অন্ধকারে লিফটে একাকী মেয়েদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাদেরকে কষে লাথি মারতে হয়, তবে লাথি মারাটা প্র্যাকটিস করো, কারণ জায়গাটা অনেক ছোট, তো একবার এইম যদি মিস হয়ে যায়, আরে
না হিয়াকে রয়ে আপনি
আর অন্ধকার ইমোশন নিয়ে অন্ধকারে বস,
আমি বস এখানে কিছু,
ও যখন হিয়া যখন লাথি মারবে আপনি কি আলতো করে একটু লাইটটা জ্বালাতে পারবেন, মানে জাস্ট আসে না পয়েন্টটা দেখাই দেওয়ার জন্য।
হিয়াকে আমি একটা কথা বলবো যে হিয়া তুমি, আমি জানি না তুমি কত বড় বা তুমি কতটুকু কোন ক্লাসে পড়ো, বেহুলার বাসর ঘর বলে একটা ব্যাপার আছে, বেহুলার বাসর ঘরও এরকম একটা ছোট্ট চৌকো লোহার ঘরে হয়েছিল, তুমি যদি সত্যি সত্যি আসো আমাদের জন্য সেটা হবে, আমাদের জন্য সেই লিফ্ট হবে বেহুলার বাসর ঘর, বাসর ঘর।
ওকে ফাইন রাজীব, আমি একটা ইলিশ মাছের,
না ইলিশ মাছের বস, আমি রিসেন্টলি শুনলাম আপনাকে আপনার গার্লফ্রেন্ড প্রচুর পরিমাণে টাই পাঠাইছে, আমার প্রশ্ন হচ্ছে বস আপনার টাইয়ের তো কোনো প্রয়োজন নাই, আপনি এই জীবনে টাই পড়ছেন কখনো, একদম অনেস্টলি বলেন পড়ছেন, সে আপনাকে 50-60টা টাই পাঠাইছে, এখন তো আপনি টাই নিয়ে তো আপনি গুলিস্তান এইটাই লাগবে টাই এইটাই লাগবে টাই বলে ব্যবসা করতে পারবেন আপনার সামাজিক স্ট্যাটাসের কারণে, যদিও আপনার এখন টাইগুলো বেচা খুবই জরুরি, আপনার দরকার ছিল বস, মানে পার্সোনালি নিয়েন না প্লিজ, হ্যাঁ আপনার দরকার ছিল আন্ডারওয়্যার, কারণ আপনার কোনো আন্ডারওয়্যার নাই,
রাইট, হ্যাঁ
আপনি আন্ডারওয়্যার নাই, এটা আপনি পরেন না, একমাত্র আপনি জানেন, গত সত্যি একদম পরিষ্কার হয়ে গেছে, আপনি আন্ডারওয়্যার যে পা তুলে আপনি বসছেন, প্লিজ পা রাখছেন, আমায় বসেন, কেন বস, আপনার দরকার যা আপনি যাকে খুলে বলেন।
বস আমি এইসব নিয়ে প্লিজ ফাইলিং করেন, আমি আমি যে কি পরিমাণ সাংসারিক অশান্তির মধ্যে আছি একমাত্র আমি জানি আর ওপর আল্লাহ জানে। সেটা হচ্ছে যে যেহেতু আমি খুব মানে আমার কথাবার্তা অত্যন্ত কোয়ালিটিফুল কথাবার্তা, ক্লাসিক কথাবার্তা, আমাদের শ্রোতা আমার যারা
ক্লাসিক,
হ্যাঁ
ক্লাসিক কথা,
আমার হচ্ছে ক্লাসিক শ্রোতাবার্তা মানে কথাবার্তা, এবং আমার যারা ফ্যান তারাও ভীষণ
একদম, তারা সবসময়
আপনি যেহেতু ক্লাস আপনার ওই যে এক ক্লাস তো ফোন দিচ্ছে, ঠিক আছে বলতেই
হোক না রবি, সবাইকে
আমি তো বুদ্ধিমান এবং স্মার্ট এর কথা হচ্ছে না,
নচিকেতার একটা গান আছে,
কি গান,
আমি ভাবো ঘুরেই হবো এটাই আমার অ্যাম্বিশন,
আপনি ভাবো ঘুরে না বস,
হ্যাঁ আমি ক্যালাস হবো এটাই আমার অ্যাম্বিশন,
আপনি ভবো গুরু, ভবো ঘুরে এবং ভবো গুরুর মধ্যে পার্থক্য আছে, আপনি ভবো ঘুরে না।
কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আপনার মতো লেখক, বিখ্যাত লেখক, আপনার মতো বিখ্যাত আর্জি, আপনার মতো বিখ্যাত টিভি উপস্থাপক, আপনার মতো বিখ্যাত নাট্যকার, আপনার মতো বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, আপনার মতো বিখ্যাত প্রেমিক, আপনার মতো আপনার মতো অনেক কিছুই হইতে চাই, কিন্তু সবাই হইতে চায় না রবি ভাই, প্লিজ সবাই
কেউ কেউ আপনার
ক্যালাস হইতে চায়,
মহিষ,
হ্যাঁ
যে
হ্যাঁ
তো বস গুরু না, আপনি একটা মহিষ, আপনি আপনার গতকালকেই সেই মেয়েটার সঙ্গে আপনার পরিচয় হইল, আপনি সেই মেয়েকে মহিলা মহিষ বলে ডাকতেছেন,
কোন মেয়েকে,
ওই যে ইয়ে মুনিয়াকে,
মুনিয়াকে আমি মহি মুনিয়া মহি
আমার যারা ভক্ত তারা অত্যন্ত ক্লাসিক, হ্যাঁ তারা অত্যন্ত ক্লাসিক উচ্চাঙ্গে, তো আমার এরকম এক ভক্ত কিছুদিন আগে আমাকে একটা সানগ্লাস পাঠাইছে,
ভক্ত না ভক্তি,
ভক্তি বস
ভক্তি সুনির্দিষ্ট করে বলো,
ভক্তি, সে আমাকে একটা সানগ্লাস পাঠাইছে, রেবেনের সানগ্লাস, রেবেনের অরিজিনাল, একদম অরিজিনাল, আমি প্রথম
আপনার চশমা দিয়ে,
হ্যাঁ এই প্রথম আমি কোন অরিজিনাল রেবেন হাতে নিলাম,
সিরিয়াসলি আপনাকে পুরো
আমি এর আগে দূর থেকে দেখছি বস, প্রায় 50-60 গজ দূর থেকে অরিজিনাল রেবেন দেখছি, যে প্রথম আমি একটা সানগ্লাস হাতে নিলাম রেবেন, এবং এটা আমি চোখে দিয়ে, মানে আমি যখন চোখে দিই বস, সাধারণত মানুষ সানগ্লাস পরে বাইরে বের হয়, কিন্তু আমি সানগ্লাস পরে বাইরে বের হই না, কারণ যদি সানগ্লাস চুরি হয়ে যায়, যদি সেই সানগ্লাসে রোদ লাগে, ধুলা পড়ে, রোদ লাগে, হ্যাঁ বৃষ্টির ফোঁটা পড়ে, এটা আমি সানগ্লাস পরে বিছানায় শুয়ে থাকি, ঠিক আছে,
বাথরুমেও যান,
বাথরুমেও যাই, ওকে। এরপর আরেক ভক্তি পাঠাইছে হচ্ছে আপনার, আমার মাথা ব্যথা তো, মাথা ব্যথার ওষুধ পাঠাইছে বস, আর এই ভক্তি পাঠাইছে যে আমার হাত বস অনেক কোমল,
নিয়মিত ব্যবহার হয় তো,
হ্যাঁ হাত অনেক কোমল, তো এই হাতের কৌমার্য কুমারিত্ব, হ্যান্ড ক্রিম, আর এক ভক্ত পাঠাইছে
হাতের জন্য হ্যান্ড ক্রিম,
হ্যাঁ হাতের জন্য হ্যান্ড ক্রিম,
এটাই দরকার ছিল আপনার,
একজন পাঠাইছে টাই, তাই কেন পাঠাচ্ছে, কারণ হচ্ছে যে রেডিও তো তার টাই পড়তে হয় না, কিন্তু আমি যখন টেলিভিশনে যাই বলছি আমাকে টাই পড়তে হয়, এই জন্য সে টাই পাঠাইছে, পাঞ্জাবি টাঞ্জাবি তো পাঠাচ্ছে,
পাঞ্জাবি সে টাই পড়তেছেন,
পাঞ্জাবি সে টাই পড়তেছে, আমি সাথে
সাথে বুঝলাম না, সে পাঞ্জাবি পাঠাইছে টাইও পাঠাইছে, আপনি এখন কি করতেছেন,
আমি সাথে
পাঞ্জাবি সঙ্গে টাই পরে সানগ্লাস থেকে আপনি ঠিক আছেন অবস্থাপনা করতে,
এই তো ভালো দর্শন বল, তো যেটা হয়েছে যে গতকালকে আমি দুপুরবেলায় বাসায় কেউ নাই, বউ অফিসে, বাচ্চারা স্কুলে, আর আমার মা গেছে হচ্ছে পাশের ফ্ল্যাটে, পাশে আমি একা, এমন সময় ইন্টারকম থেকে দারোয়ান জানাইলো যে এরকম এক লোক আসছে, একজন আসছে আমার এক, আমার সঙ্গে একজন দেখা করতে চায়, তো শুনে তো আমি ভয় পেয়ে গেছি, যে ভর দুপুরবেলায় তো সাধারণত পাওনাদার ছাড়া আর কেউ আসে না দুপুর,
এবং আপনার পাওনাদারের অভাব,
আমার পাওনাদারের অভাব নেই, আমি ভয় বলছি কে আসছে, বললো আপনার এক ভক্ত আসছে, সাথে সাথে তো আমার মন পুরা উদাস হয়ে গেল, ফাঁকা বাসা বস, আমি কল্পনায় দেখতে পারলাম যে সুতি শাড়ি পরে একটা মেয়ে এসেছে,
সুতি শাড়ি না,
সুতি শাড়ি, খুবই দেখতে সুন্দরী, সে বাংলা কবিতা ছাড়া আর কিচ্ছু পড়ে না, দুই একটা গদ্য পড়ে, তাও সেটা আমি লিখলে, আদারে সে পড়ে না, তার সাথে আমি বাংলা শিল্প, বাংলা সাহিত্য এবং বাংলা কলা,
কলা,
হ্যাঁ এগুলো নিয়ে আলোচনা,
কলাটা খুবই ইম্পর্টেন্ট,
স্পেশালি কলার ব্যাপারটা, কলা নিয়ে আলোচনা করছি,
এটা সাহিত্য বাসর,
হ্যাঁ সাহিত্য বাসর,
সাহিত্য পরে উড়ে যাবে,
এটা আমি জাস্ট কখনো, এবং একটা পর্যায়ে আমি বললাম যে সরি আপনাকে আমি চা খাওয়াতে পারছি না, বাসায় তো কেউ নেই, তখন ওই মেয়েটা বলল কি ভেবেছেন আমাকে, আমি শুধু কবিতা পড়ি, চা বানাতে পারবো না, এই সামান্য কাজ কি আমাকে দ্বারা হবে না? উঠুন তো দেখি, আমাকে কিচেনটা দেখিয়ে দিন, বাকিটুকু আমিই সেরে নিচ্ছি। আমি তাকে কিচেন দেখাই দেবো, কিচেনের পাশে হচ্ছে বেডরুম,
কিচেনের পাশে বেডরুম,
বেডরুম মাঝখানে নাই স্পেস। সুতি শাড়ি পরা রাবিন্দিক কবিতা প্রেমিক এবং আমার ভক্তি, তাকে কিচেন পর্যন্ত নিয়ে গেলে বাস বেডরুম আর কত দূর, থাকা বাসা। আমি দারোয়ানে বললাম ওরে উপরে পাঠাই দাও, লিফটে পাঠাই বা
লিফটে, অনেকদিন খান না মানে চা খান না,
চা খান না ভাই, ওকে লিফটে পাঠাও, পারলে লিফটের স্পিড বাড়াই দাও। পরে গেল হলে লিফটে আরই না, সিলিং ফ্যান না যে স্পিড বাড়ানো যাবে। আমি দরজা খুলে হতাশ হলাম, টোটাল তিনটা কারণ হতাশ হলাম। এক হচ্ছে যে আসছে তার বয়স ৪০,
সেই মহিলার বয়স ৪০,
হ্যাঁ। দ্বিতীয় কারণ হচ্ছে দেখতে মোটেও ভালো না,
সেই মহিলা দেখতে ভালোও না।
তৃতীয় কারণটা শোনেন বস, এটা আমার সবচেয়ে মনমন্ত্রী, সে মহিলা না, সে ছেলে, হাতে চটের বস্তা,
চটের বস্তা নিয়ে
যাই, সে আমার এক ভক্ত। তার আমি বাসার ভেতরে, আমার মন মেজাজ খারাপ হয়ে গেল, বাসার ভেতরে না বসালাম, এই আলাপ তো জমার কথা না একটা মধ্যবয়স্ক পুরুষের সাথে, হ্যাঁ আমার মতো একটা কচি টিনের ছেলে কত দুই আলাপ জমাতে পারে। আমি তাকে জাস্ট বললাম যে ঠিক আছে আলাপ চলো। এর মধ্যে আমার মা চলে আসছে, তাকে এক কাপ চা খাওয়া, যাওয়ার সময় সে বললো যে এটা বস্তা আপনার জন্য নিয়ে আসলাম। এটা কি বললো? যে এটা হচ্ছে নববর্ষের উপহার, বৈশাখী উপহার। আমি ভাবলাম গ্রামের লোক আসছে হয়তো
মুড়ি মুড়কি,
মুড়ি মুড়কি দই চিড়া, খই খই টই, খই খই বাতাসা, বিন্দি বাতাসা থাকে না, এগুলি হয়তো নিয়ে আসবে। হ্যাঁ ঠিক আছে, আমি দেখাই দিলাম, ধরিও না, আমি দেখাতে ওইখানে রাখি, সে চলে গেছে। আমি একটু পরে বেরোয় আপনার সাথে আড্ডা মারতে আসছি, ওই যে আপনার সাথে মুনি আর কি হইলো, এটা আর কি কতদূর আগাইলো প্রোগ্রেসটা, কোন মেয়েকে আপনি? তখন বাসা থেকে ফোন বস, একদম যেভাবে গুলিয়ে আসে এইভাবে ফোন, একবার আমার বউ, একবার আমার মা, একবার আমার বউ, একবার আমার মা, একবার আমার বউ, একবার আমার মা। আমি ফোন ধরছি, মিতু পাথর গলায় বলল এখনই বাসায় আসো। আমি বললাম কেন? এরপর মিতু পাথর গলা না বস, পুরা মেলামাইনের গলায় বলল তুমি বাসায় আসবা? আমি বললাম একটু পরে আসি জানি। এরপর মিতু মেলামাইন না বস, পাথরও না, খাস পিতলের গলায় বলবো তুমি আসবা না বাসায়, আগুন লাগাম, রাস্তাঘাট বস, সিএনজি নিলে যানজট। আমি সিএনজি নিয়ে ঝুঁকি নিলাম না ওস্তাদ, খিচ্ছি এক দৌড় মারলাম বস ফার্ম গেট পর্যন্ত বসিস, এক মিনিট কারণ বাজার থেকে ফার্ম গেট এক দৌড়ে এক মিনিটে বসিস, বাকি পথ কিভাবে গেছি বস আমার কোনো মানে আমার হুশেই নেই। বাসায় গিয়া দেখি বস পিকট মাছের গন্ধ, মাছের গন্ধ পুরো বাসা মাখাইছে, কি ব্যাপার? বস্তার ভেতর বস কুড়ি বিলিপ, একটা না দুইটা না, এমনকি এক খালি না, ছয়টা ইলিশ।
আমি সিরিয়াসলি বলতেছি,
মানে আমি আমি ছবি দিব একটু পরে, ছয়টা ইলিশ, এবং এগুলি বস শিশু ইলিশ না।
আপনি এই মৌসুমে যদি আমাকে বলতেন আপনার বস্তার মধ্যে ১০০টা সোনার বিস্কুট ছিল আমি বিশ্বাস করতাম, কিন্তু আমার কাছে সত্যি অবিশ্বাস লাগতেছে।
ছয়টা আমি আপনাকে বলি, ছয়টা ইলিশ এবং ছোটখাটো ইলিশ না বস, আমি ছবিটা আমি যাইকে দেখাইছি আজকে, আমি এত বড় ইলিশ মানে খুব সাম্প্রতিক সময়ে দেখি নাই, ছয়টা ইলিশ এবং গাদা খানে গলদা চিংড়ি আর প্রায় কেজি দশেক মিষ্টি। মিতুল দাস কে পাঠাইছে? আমার এক ভক্ত। কিসের ভক্ত? তুমি কি করো যে তোমার এত ভক্ত থাকবে, তাই কে পাঠাইছে? এটা কে পাঠাইছে? সেটা ভক্ত, ছেলে ভক্ত বুড়া, তাই কে পাঠাইছে? আমাকে ওইটা এক ভক্ত, মেয়ে ভক্ত বুড়ি, ৫৯ বছর বয়স, এক বছরের মধ্যে মারা যাবে, ফাইলিং করো, ময় নামে দিয়েছো তুমি, কি লেখো তুমি, কি করো যে তোমার ভক্ত থাকবে, বই তো দশ কপিও বিক্রি হয় না, এই আর বেশি লিখলে। এর মধ্যে পাশের ঘরে হচ্ছে আমার মা ফোনে চিৎকার করে একজন সে কথা বলতেছে, আমার ছোট ভাই থাকে কং করতে, তার ফোনে বলতেছে বাবা রে তাড়াতাড়ি চলে আয়, চাকরি বাকরি চাই না, রবি আরেকটা বিয়া করছে, ওই মেয়ে কয়েকদিন আগে তেল পাড়াইছে, ওষুধ পাড়াইছে, পাঞ্জাবি পাড়াইছে, টাই পাড়াইছে, আজকে বিয়ার বাজার করে পাড়াইছে, পুরো বাসার মতো ভয়াবহ। এই গেঞ্জামে পুরো বাসা বস মাছের বাজারে পরিণত হয়েছে, পুরা মৎস্য বাজার, মানে মাছের বাজারে পাইলামই না, কারণ বাসার মধ্যে মাছ আছে, মাছের গন্ধ আছে, এবং মাছের বাজারে যেরকম হইচই থাকে তার তিন গুণ বস, তাও ছোটখাটো মাছের বাজার না বস, ধরেন কারণ বাজারের বা নিউ মার্কেটের মাছের বাজারের মতো বড় মাছের বাজার। এর মধ্যে আমার ছোট মেয়ে বেরিয়েছে, ছোট মেয়ে বেরোয় আসছে, বল বাবা তোমার নাকি বিয়ে, তোমার গায়ে হলুদে আমি নাচবো। ও তো আর বুঝতেছি না বাবার বিয়ে যে কি সিরিয়াস সাংঘাতিক জিনিস, আমি তো ঠাস করে থাপড় মারি। কাকে আপনা গেলাম মেয়েটাকে? আচ্ছা ঠিক আছে। ও তো অরুণী তো পুরা শরীরের সমস্ত শক্তিতে ব্যয় ব্যয় করে কাঁদতেছে। এরপর কি? এরপর হয়তো সেফ শুনলাম যে মিষ্টি অলরেডি আমার মা যখন বস্তা খুলে দেখছে মাছ, সে এটা ফ্রিজে ঢুকাবে না, এই অপবিত্র মাছ মিষ্টি সে ফ্রিজে ঢুকাবে না, ওই অবস্থায় রাখছে। আমি আসবো, আসার পর বিচার হবে, বিচার হওয়ার পর তারপর ই হবে। বাচ্চারা তো বাসায় মিষ্টি বা চকলেট খেতে চাইবে, মিষ্টি খেতে দেওয়া হয় না।
আচ্ছা,
মিষ্টি দারোয়ানকে দিয়ে দেওয়া হয়েছে, বাইরে থেকে মিষ্টি কিনে এনে বাচ্চাদেরকে খাওয়ানো হয়েছে।
কেন বাচ্চাদের খাওয়ালে না কেন মিষ্টি?
শোনেন না, রশি বলল এক আঙ্কেল মিষ্টি এগুলি খাই, তখন মিতু বলছে ছিমা এগুলি খেতে হয় না, আল্লাহ গুনা দেয়। মানে ভয়াবহ অবস্থা, মানে যেহেতু এটা তার বাবা আর একটা বিয়ে করছে, এ পুরা এর মধ্যে আমি মিতু বললো আমাকে কাহিনীটা খুলে বলবা কি হচ্ছে এইসব রবি। তখন আম্মু বেরিয়ে আসছে, তুই আবারও বিয়ে করলি? দুই দিন আগেই না তুই একবার বিয়ে করলি? আমি দুদিন আগে বিয়ে করলাম মানে কেজি মিতুরে বিয়ে করলি? মানে আমার মা হচ্ছে হাইপার টেনশনের রোগী, প্রেশারের রোগী, যে কোনো ছোট বিষয়কে সে মানে যত বড় করে ফেলা যায় সে মুহূর্তের মধ্যে করে ফেলে। আমি মিতুকে বিয়ে করছি 16 বছর আগে এবং সেটা একমাত্র বিয়ে, সে বলতেছে দুদিন আগে ওনার বিয়ে করলি, তো লজ্জা নাই দুদিন পর। মানে আম্মু এমনভাবে কথা বলতেছে যে আমি প্রতি সপ্তাহে একটা করে বিয়ে করতেছি। আমি আম্মুরে বললাম যে কোথায় এই যে মেয়ে পাঠাইছে, এই যে পাঞ্জাবি পাঠাইছে, টাই পাঠাইছে, হ্যাঁ জিন্সের প্যান্ট পাঠাইছে, তারপরে পাঠাইছে, আজকে বিয়ার বাজার পাঠাইছে। আমি তুমি দেখলে না একটা লোক দিয়ে গেল, বুড়ো মতো একটা লোক, আমি সব চিনি, ও হচ্ছে ওই মেয়ের বাড়ির ড্রাইভার। মানে আমি কি, আমি আমার আম্মু দেখো আমি একজন মধ্যবয়স্ক লোক, আমার উচ্চতা 4 ফিট, মোটা, চোখের নিচে কালি, মাথার সব চুল পেকে গেছে, আমার কে বিয়ে করবে? তখন আমার মার মধ্যে তার মাতৃত্ব বোধ জেগে উঠল। তো বালাই সার তুই ঠিক, মানে তখন বলছি আমার মতো কালো বয়সকে কে বিয়ে করবো? তুই কালো বয়সে কে কইল? তুই কত সুন্দর ছোটবেলায় তুই জন্মাইছিলি, তোরে আমি কতগুলো টিপ দিয়ে রাখতাম, কাজলের টিপ, এখনো তোরে 3টা বিয়ে দিয়ে যাব। এছে খাইনি বস, এ হচ্ছে আমাদের মা। আমি এক পাগল, আমার মা আর এক পাগল, আমার ভক্ত যারা আছে তারাও পাগল, নাইলে বস এই দুর্দিনে বস এক খালি দিলে মানা যায়, তো 2টা দিলেও জোড়া ইলিশ মানা যায়, তো 6টা ইলিশ। যে মেয়ে আমাকে টাই পাঠাইছে বস, আমার শার্ট নাই একটা ভালো, সে টাই পাঠায় বসে রয়েছে। তো এই এই পাগল, এই পাগল আমি আছি বলেই বোধ হয় জীবনটা এত এত সুন্দর, এত সুখের। আমার বউ গত, মানে আমি এসব জন্য কতখানি স্যাক্রিফাইস করি, গত শুক্রবার আমাদের একটা পারিবারিক পিকনিক ছিল কিশোরগঞ্জে, ওখানে মুসা গেছিল, মুসা আমাকে দাওয়াত দিয়েছিল, আরেক ভাই ছিল উনিও দাওয়াত দিয়েছিলেন, আমি যেতে পারিনি কারণ আমাকে শো করতে হবে, কিশোরগঞ্জ থেকে ফিরে এসে আমি শো করতে পারবো না। আমার বউ ওই শোতে গেছে, যাওয়ার পর ওই শোতে এসে মানে ওই ওইখানে পিকনিকে গেছে, পিকনিকে যাওয়ার পর ওইখানে সে একটা অন্ধ বাউলের সন্ধান পেয়েছে, অন্ধ বাউল মিতুকে গান শোনাচ্ছিল এবং গানটা মিতু রেকর্ড করে নিয়ে আসছে। সেই রেকর্ড করা গানটা আমি আমার শ্রোতাদের উদ্দেশ্যে বাজাতে চাই, আমার মা আধা পাগল মার উদ্দেশ্যে বাজাতে চাই, আমার পূর্ণ উন্মাদিনী বউ যে আমাকে সকালবেলায় 2টা থাপ্পড় মারছে তার উদ্দেশ্যে বাজাতে চাই, আমি জর্জিয়ার উদ্দেশ্যে বাজাতে চাই, আমি এই গান আমাকে যারা ভালোবাসে, যে মেয়েটা একটু আগে অজ্ঞান হয়ে গেল তার উদ্দেশ্যে বাজাতে চাই, যে মেয়েটা একটু আগে জ্ঞান ফিরে এলো তার উদ্দেশ্যে বাজাতে চাই।
মানে জ্ঞান ফিরে আসা এবং জ্ঞান চলে যাওয়া আলাদা দুজন,
আলাদা দুজন। এই গানটা বাজাতে চাই এবং এই গানটা অসাধারণ একটা গান, এই গানটা আমাদের বর্তমান জীবনের কমপ্লেক্স থেকে লেখা। যেমন গানের প্রথম লাইনটা হচ্ছে যে ও দেশে মোবাইল এসেছে, চিঠি বন্ধ হয়েছে, ভালোবাসার কথা এখন আসে বাতাসে, বাউলটা অন্ধ। গানটা এই পয়লা বৈশাখে এর চাইতে ভালো গান আর কি হইতে পারে, এর চাইতে ভালো গান আর কি হতে পারে? এই গানটা চলবে এবং এই গানটা যেহেতু অন্ধ বাউল, তার গলার মধ্যে সুর আছে, মনের মধ্যে দরদ আছে, কথা হয়তো কোথাও কোথাও বুঝতে অসুবিধা হতে পারে, আমি সেই কথাগুলো বুঝাই বলছি। শুনুন এই গানটি তোমাদের সকলের জন্য, তোমাদের সকলের জন্য মেন্টোস বাতি জ্বালার পক্ষ থেকে এই প্রথমবারের মতো এই গানটি কোন রেডিও স্টেশনে প্রচারিত হচ্ছে।
বন্ধ হয়ে আছে, যায় কোন আসে বাতাসে। ভালোবাসার কোথায় কোন আসে বাতাসে, ভালোবাসার কোথায় কোন আসে বাতাসে।
বন্দে বলছে বেল নাই আমার মোবাইল না লইল, বন্ধু বলে দিছে মোবাইল না থাকলে তোমার বেল নাই। মাসে মাসে কার্ড ভরে মোবাইলে কার্ড ভরে ঘর বাড়ি গেছে এই লোকটা, আর মোবাইলটা সে পাইছে হালের বদলত বেচিয়ে। আমার বন্ধু কালা চান একমাত্র মোবাইল না করলে বাঁচে না পড়া, আমাদের প্রেম বয়স এখন মোবাইল হোয়াটসঅ্যাপ ভাইবার কেন্দ্রিক হয়ে গেছে, একদম হয়ে গেছে। বন্ধে বলছে চিঠি পটলা বন্ধ হয়ে গেছে, এখন চিঠি বন্ধ হয়ে গেছে। বাহ, অসাধারণ অসাধারণ, সত্যি অসাধারণ। এবং আমি এই নাম না যেন অন্ধ, অন্ধ শব্দটা
এই লোকটা অন্ধ না, এই লোকটা হচ্ছে আমাদের চাইতে অনেক
বেশি দেখে এবং উনি যা তিনি দেখতে পেরেছেন সেটা আমরা চোখ থেকে আমরা দেখতে পারি নাই। এবং
কথাগুলো এত দারুণ রাজীব যে আমার অভাবের সংসার, বন্ধুর সাথে প্রেম করিলে মোবাইলের দরকার, আমাদের প্রেমটা এত বেশি মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে, ঠিক আছে, যে মানে মোবাইল নাই কারো পক্ষের মোবাইল বন্ধ তো আমাদের প্রেমও বন্ধ, এটা কি ধরনের সম্পর্ক? ঝগড়া করে আমরা মোবাইল বন্ধ করে দিই, কষ্ট লাগলে আমরা মোবাইল বন্ধ করে দিই,
এবং যখন মোবাইল বন্ধ থাকে আমাদের মন অস্থির হয়ে ওঠে। আসলে ভালোবাসি আমরা কোনটা, মোবাইলটা না প্রেমটাকে? দেখেন বস, মানে ভালোবাসা আমাকে ভিখারি করেছে, তোমারে করেছে রানী, কথাটা কতখানি সত্যি যে আমার বন্ধু শোনাইছে মোবাইল একটা লইলাম হাতে বলদ বেচি, হাটে তার একজন কৃষক, সে তার কৃষকের বলদটাই হচ্ছে তার একমাত্র সম্বল, এটা বুঝছে, তারপর সে মোবাইল নিছে, তারপর মাসে মাসে কার্ড ভরিয়া, মানে মোবাইলের কার্ড, আমরা ঘর বাড়ি গেছে, ও চিঠি বন্ধ হইয়াছে, ভালোবাসার কথা এখন আসে বাতাসে, আমাদের ভালোবাসা এত সস্তা হয়ে গেছে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে, বাতাসেই থাকে, এক পর্যায়ে বাতাসেই মিলিয়ে যায়, মাঝখান দিয়ে আমাদের হালের বলদ যায়, মোবাইলের কার্ড যায়, এবং আমরা এই বাতাসের প্রেমের বাতাসি কষ্টে নিজেরা নিঃস্ব হই, কষ্ট পাই। এবং আমি সবসময় আমার শ্রোতাদেরকে বলি, বলতে চাই, ভালোবেসো না, ভালোবাসা ভালো জিনিস না।
কিন্তু আমি শ্রোতাদের এটাও বলতে চাই, ভালোবাসো, এবং তোমার টেবিলের এক কোণে যে ডায়েরিটাতে ধুলো জমে পড়েছে সেই ডায়েরিটা বের করো, সেই ডায়েরির ধুলোটা পরিষ্কার করো, তারপর সেই ডায়েরির 365টা পাতায় 365টা চিঠি লেখো, নিজের হাতে চিঠি লেখো, এবং তোমার ভালোবাসার মানুষটিকে পাঠাও। সত্যিকার অর্থেই তোমার হাতে লেখার চিঠির যে আবেগ, সেটা মোবাইলের টেক্সট মেসেজে পাওয়া সম্ভব না, যেটা আসিবেন্দ্র ছবি একটু এই মাত্র করলেন। বাস একটু মানে খুব ইমোশনাল লেগেছে, এবং আমাদের শ্রোতারা ইমোশনাল, একটু বের হওয়া দরকার ইমোশন থেকে, আমরা বেশিক্ষণ ইমোশনের মধ্যে থাকতে
পারি
না, আমরা হচ্ছে আবেগহীন মানুষ,
আবেগহীন মানুষ, আমাদের কাজ হচ্ছে মনে যতই কষ্ট থাকুক
সেটা হাসি
হাসি কাটে করতে হবে,
সেটাই
কাজে। তোমরা আমাদেরকে ফোন দাও 5815192 এই নম্বরে। ফোনের আগে আমরা বিরতিতে যাব, তোমাদের ফোনের বিষয়টা কি হবে জানো? ফোনের বিষয়টা হচ্ছে যে লিফটে অন্ধকারে কার সাথে তুমি থাকতে চাও, রবি না রাজীব?
তার আগে রেখে যাওয়ার আগে রবি, আপনার মায়ের গল্পটা শুনতে শুনতে আমার কাছে আরেকটা মায়ের কথা মনে পড়ে গেল। ছেলের বিয়ের হওয়ার পরপর কয়েক মাস আর কি, ছেলের বিয়ে ধর তার কাছে এক দুই মাস এরকম অবস্থায় মায়েরা তখন কিরকম হয় এরকম নিয়ে ইউটিউবে একটা মজার একটা ভিডিও ক্লিপ পাওয়া যায়, যে ভিডিও ক্লিপটা টকিং টম দিয়ে করা হয়েছে, একটু মজার। আমার মনে হয় একটু আমরা ইমোশনাল হয়ে গেছি, তো এখন একটু মজা হলে মনে হয় খারাপ হয় না। তো আমরা সেই শাশুড়ি, সেই মায়ের কথা শুনে আসি, যেই মায়ের সন্তান মাত্র কিছুদিন হলো বিয়ে করেছে।
ওকে, টকিং
টম, এরপরে আমরা বিরতি,
তারপর বিরতি, তারপর আবারও ফিরে আসছি এবং আরো কিছু কথা নিয়ে, আরো কিছু গান নিয়ে। রাজীবের একটা গান লিখছে রাজীব, বাঙ্গি নিয়ে, ওই বাঙ্গির গানটা আমরা শোনাবো। ওই বাঙ্গির গানটাই আজকে আমাদের শোর মূল আকর্ষণ, বাঙ্গি গান শোনার আমন্ত্রণ জানিয়ে আমরা চলে যাচ্ছি টকিং টমে।
না, বিয়ে করার পর একটা ছেলে যাই করুক না কেন, তার দায়ভার সব তার বয়ে নিতে হয়। একটা বিবাহিত ছেলে যখন তার মায়ের সাথে কথা বলে, তখন মসি কি বাবা দুপুর হয়ে গেছে, ভাত খাবা না, আসো ভাত খেয়ে নাও। কি জানে আম্মু, একটু পরে খাইতেছি। কিসের জন্য পরে খাবা? এই যে তোমার পছন্দের মুরগি রান্না করছি, খেয়ে নাও, বিয়ে করে তো আরো সুখে গেছো, বউ মনে হয় কিছু খাওয়াই না না। আর আম্মু বললাম তো পরে খাবো, খিদা লাগতেছে না, জোর করে খাবো নাকি? কি ব্যাপার, এরকম ব্যবহার করতেছে কেন হঠাৎ? কি সে তোমার উমা, কি ব্যবহার করলাম? বললাম যে খাবো না, একটু পরে খাবো, খিদা নেই এখন, বারবার এক কথা বলতেছো কেন? কেন কেন খাবো না? বউ শিখে দিছে নাই সব, যে মায়ের হাতে রান্না না খাইতে, বুঝি তো আমি। আরে আজব আম্মু, বউ আসলো কোথেকে? খিদা না লাগলে কি ওর দোষ নাকি? আমার খিদা না লাগলে ওর দোষ? আমার খাইতে ইচ্ছা করতেছে না, তো ওরে দোষ দিতেছো কেন তুমি? ও তো এখানে নাই। ও তোমার তো বিয়ের আগে এরকম ব্যবহার করতে না বাবা, বিয়ে করার পর শুরু করছে এগুলা, বউ শিখাই দিছে না, বউ শিখাই দিছে মাকে অত্যাচার করতে, মায়ের রান্না না খাইতে। আমি তো মা, সব বুঝি, সব বুঝি। তুমি জানো কি বুঝো? আমি আমি জানি না, আল্লাহই জানে। কেন আগে খিদা লাগলে আমি তোমাকে বলতাম না যে খিদা লাগতেছে না পরে খাবো? এখন তো আর মায়ের রান্না ভালো লাগবে না। হে আল্লাহ আল্লাহ, বউ শিখাই দিছে, বুড়া বয়সে মাকে অত্যাচার করো, টর্চার করো মাকে, এইভাবে আরো কষ্ট দাও আমাকে, যেদিন থাকবো না সেদিন বুঝবা যে মা কি ছিল তোমার জন্য। আম্মু তোমার কিন্তু সিরিয়াস সমস্যা আছে বুঝছো, বিয়ের আগে যখন কিছুটা না করতাম বলতাম নেশা করে আসছো নাকি, এখন বিয়ে করছি কেন? বিয়েতে তুমি সেজে ছবি তুলছো না, বিয়েতে আমার বউয়ের সাথে দাঁড়ায় ছবি তুলছো না হাসি মুখে, আর এখন কিছুটা না বললে সব দোষ ওর হয়ে গেল? বিয়ের আগে তো বলতা কত লক্ষ্মী নেই, ওকেও বলতা আমার ছেলেকে তুমি ঠিক করতে পারবা, আর এখন খালি বললাম কি জানাই শব্দ শুরু হয়ে গেল।
আল্লাহ চি 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 চি, এই দিন দেখতে এলো আমার ছেলে হয়ে বই সাপোর্ট নিয়ে মায়ের সাথে ঝগড়া করতেছিল, মনে করো মায়ের চোখ কিচ্ছু দেখে না, কিচ্ছু বুঝে না। ওই দিনও তো দেখছি সকালবেলা একটা রুই মাছ নিয়ে নিজের বাসায় যাইতেছ, বইয়ের হাতের রান্না তো দেখি খাও, মায়ের রান্না খাইতে আর ভালো লাগে না। না
মাছ চাই আম্মু, মাছ চাই, মাছ চাই, ঠিক আছে মাছ চাইতেছি, ভাত না শুধু পাশায় লাঠি মারলেও খাবো, ঠিক আছে দাও দাও প্লেট দাও, বা এখনই খাইতেছি সবকিছু দাও।
তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিবেন্তা ছবি, এবং আমার সঙ্গে রয়েছেন
আমি রাজীব হাসান,
যিনি লিফটে আটকা পড়েছিলেন, এবং রাজীবকে লিফট থেকে উদ্ধার করার জন্য আমরা অনেক আইডিয়া পেয়েছি, ম্যাক্সিমাম আইডিয়াই ভুয়া আইডিয়া বলতে বাধ্য হচ্ছি। এবং তোমাদেরকে তো আমি বলেছিলাম যে তোমরা ভালো ভালো
আইডিয়াটা খুবই নাইস ছিল, ডেফিনেটলি
হিয়া যে আইডিয়াটা পাঠিয়েছে যে মানে লিফট থেকে রাজীবকে উদ্ধার করার দরকার নেই, বরং সেই লিফটে আমি ঢুকতে চাই, এবং ঢুকে রাজীবকে মানে শেষ লাইনটা আমরা পড়তে পারি নাই। তবে তোমরা আসলে অন্ধকার লিফটে
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি।
আপনি হিয়াটা কোথায় বস? যাই হোক, তোমরা যে যারা লিফটে আটকা পড়তে চাও, কার সাথে আটকা পড়লে তোমরা কমফোর্ট ফিল করবে, রবি না রাজীব, এই বিষয়ে তোমরা ফোন দিবে 5815-1926 এই নম্বরে। আর তার আগে রাজীবকে উদ্ধারের বুদ্ধি যারা দিয়েছে তাদের বুদ্ধিগুলো শুনি। একজন লিখেছে যে আপনি লিফটটাকে জড়িয়ে ধরেন, লিফট গলে যাবে।
অসাধারণ,
খুবই ভালো আইডিয়া। মৌমিতা লিখছে, আয়োজন লিখছে, রবি ভাইকে ডাকেন, উনি এমন কথা বলবে যে রাজীব ভাই লিফট ভেঙে বের হয়ে যাবে। এটা একটা ভালো জেনুক, তোমাকে ধন্যবাদ, তুমি বিজয়ী যাও, তোমাকে একটা বিজয়ী করা হলো।
মৌমিতাও বিজয়ী হতে পারে
না বস,
ও আমার কথা ভালো কথা বলছে তো, আমার ভালো
কথা আপনাকে ভালো কথা বলেন বস, আপনি লিফট জড়িয়ে ধরলে লিফট গলে যাবে,
দ্যাট মিন্স আই এম হট।
আচ্ছা ঠিক আছে, মৌমিতা এবং জিনুক তোমরা দুজনই বিজয়ী, আমরা তৃতীয় একজন বিজয়ী খুঁজছি। রাজীব বাই থেকে লিফটের ইমার্জেন্সি বেল চাপতে হবে, অ্যান্ড লিফটের দরজা খোলার চেষ্টা করতে হবে। আসিফ লিখেছে, এটা খুবই সনাতন মজার বুদ্ধি না, বাট এটাই বাস্তবসম্মত বুদ্ধি। হাত ঘড়ি থাকলে স্টপ করে দাও, তাহলে আর আধা ঘন্টা শেষ হতে পারবে না। দুর্দান্ত
দুর্দান্ত আইডিয়া, কিন্তু সেটা নাম লেখে নাই,
নাম লেখে নাই, অসাধারণ আইডিয়া। আর হিয়াত লিখেছে, আচ্ছা আলিজুন লিখেছে যে কোন মেয়ে ফায়ার ব্রিগেডের কর্মী বাহিনী রাজীবকে উদ্ধার করতে পাঠিয়ে দিন, সিয়াম,
এটা ভালো আইডিয়া, ডেফিনেটলি
দুইটা ভালো আইডিয়া, কিন্তু আমার কাছে মৌমিতা এবং জিনুকের আইডিয়া ভালো লেগেছে। দুজনকে বিজয়ী ঘোষণা করছে, আরেকজন বিজয়ী হবে রাজীব, লিফটে আটকা পড়েছে, রাজীবের মোবাইলে চার্জ নাই, আধা ঘন্টা সময় আছে, কিভাবে রাজীবকে উদ্ধার করা যায় এটা লিখে পাঠাও আমাদেরকে 3221 এই নম্বরে। প্রথমে লিখে এবিসি মেন্টোস এট স্পেস দাও, তোমার বুদ্ধিটা লিখো, আয়াতে স্পেস দাও, তারপর তোমার নামটি লিখো, পাঠিয়ে দাও যে কোনো মোবাইল থেকে 3221 এই নম্বরে, যত খুশি ততবার। এবং তোমার ফোন দাও এই বিষয়ে যে কার সাথে লিফটে থাকতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো অন্ধকার লিফটে একা একা। আমরা এরকমই একটি ফোন কল এই মুহূর্তে নিতে যাচ্ছি। হ্যালো, কে বলছিলে? মানে কে বলছিলে?
আমি আশা,
আমি রবি বলছি, এবং আমার পাশে রাজীব আছে। রাজীব হাই বলো।
হাই, কিন্তু রবি আপনি ফাজলামো করেন সে বলতে?
না না, আশা 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 আশা, সেটি হচ্ছে যে এরকম লিফটে কার সাথে তুমি থাকতে চাও, মানে মানে থাকতে চাও মানে আমি বলতেছি তুমি ইচ্ছা করে থাকবা তা না, আমি বলছি ধরো দুইবার যদি এরকম দুর্ঘটনা ঘটে, তুমি লিফটে আটকা পড়ছো, হ্যাঁ অন্ধকার কারেন্ট চলে গেছে, কে থাকলে তুমি নিজেকে নিরাপদ ভাববে?
নিরাপদ ভাবাটাই তাকে অপশন দিচ্ছেন।
কে কে থাকলে?
এক কথায় রাজীব ভাই।
কেন 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 কেন
রাজীব ভাই দেখলে অনেক স্পেশালি মনে
হয়, আর আমাকে দেখলে কি মনে হয়
জানেন? মনে হয় না আপনি অত বেশি ভালো।
আমি
আপনি অত বেশি ভালো টাইপের মানুষ দেখলে মনে হয় না।
বাস প্লিজ, কষ্ট কাঁদবেন না প্লিজ রবি, মানে কিছু কিছু সত্য, কিছু কিছু সত্য মেনে নিতে হয় বস,
ঠিক আছে? এটা আশার ভোট, আমরা অন্য আর
না কিছু সবাই তাই
ভাই। আরেকটা কল, আরেকটা কল,
আশা কি জানে বলতে চায়? হ্যাঁ আশা আশা আশা, হ্যাঁ আশা বলো, আশা শুনো
ভাইয়া, হ্যাঁ আপনি এত সুন্দর করে মেয়েদের সাথে বলে ফেসবুকে চ্যাটিং করেন, তাহলে আমার সাথে এত মানে ভদ্র টাইপের কেন হয়ে যায়?
আপনি
কি ভাবে চিনছেন ভাইয়া? আমি এখন থেকে তোমার সঙ্গে
চ্যাট করেন,
আমি এখন থেকে তোমার সঙ্গে
আর কত
আমি এখন থেকে তোমার সঙ্গে চূড়ান্ত রকমের অভদ্র ভাবে চ্যাটিং করবো, ঠিক আছে? তুমি খুশি?
আমি কি আগে বলেন
তো, তুমি তো বললা তুমি আশা।
আশা, তোমার জন্য একটা গান আছে, ঠিক আছে? গানটা রাজীব তোমাকে নিয়ে লিখছে, তোমার সাথে হয়তো ফেসবুকে রাজীব অতটা কমফোর্টেবল
না।
না না না, লিখছে এবং এই এই গানটায় রাজীব মানে তোমার সম্পর্কে কিছু কথা বলছে। গানটার নাম হচ্ছে বাঙ্গি গান, ঠিক আছে? না 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 না, বাঙ্গি গান। এবং আশা তুমি যা চিন্তা করো, না তুমি তুমি ব্যাপারটা চিন্তা করো, একটা লিফট, হ্যাঁ, অন্ধকার, তুমি এবং রাজীব
রাজীব
অবশ্যই চিন্তিত হচ্ছে। তখন রাজীব এই গানটা গেয়ে উঠতেছে,
বন্ধুরা আর যাই করেন না কেন, মেয়ে মানুষের সঙ্গে কিন্তু প্রেম করবেন না, তাহলেই কিন্তু জীবন শেষ।
আশা বুঝে দেখো,
বাঙ্গি খাইতে বালুর মতো,
বাঙ্গি খাইতে বালুর মতো, তরমুজ খাইতে পারানি, মাইয়া মানুষ এত নিঠুর, আগে তো না জানি, আগে তো না জানি, বাঙ্গি খাইতে বালুর মতো, বাঙ্গি খাইতে বালুর মতো, তরমুজ খাইতে পারানি, মাইয়া মানুষ এত নিঠুর, আগে তো না জানি, আগে তো না জানি, আরে মাইয়া মানুষ এত নিঠুর, আরে মাইয়া মানুষ এত নিঠুর, আগে তো না জানি, আগে তো না জানি, বাঙ্গি খাইতে বালুর মতো, বাঙ্গি খাইতে বালুর মতো, তরমুজ খাইতে পাহানি, মাইয়া মানুষ এত নিঠুর, আগে তো না জানি, আগে তো না জানি।
রাজীব যখন এই গানটা গেয়ে উঠছে, তখন মেয়ে এই প্রথম আশা আর কি প্রথম ইমার্জেন্সি বাটনে চাপ দিচ্ছে, কারণ রাজীবের কথাবার্তা মোটেও তার সুবিধার মনে হচ্ছিল না।
আকাশেতে সূর্য উঠে গাঙে উঠেছে, আরে আকাশেতে সূর্য উঠে গাঙে উঠেছে, বন্ধুর প্রেমে এত জ্বালা, জানে না তো কেহ রে, জানে না তো কেউ, আকাশেতে সূর্য উঠে গাঙে উঠেছে, বন্ধুর প্রেমে এত জ্বালা, জানে না তো কেউ রে, জানে না তোকে, আরে না বুঝিয়াই পাড়ার লোকে, না বুঝিয়াই পাড়ার লোকে, করে কানা কানি, আগে তো না জানি, আরে বাঙ্গি খাইতে বালুর মতো, বাঙ্গি খাইতে বালুর মতো, তরমুজ খাইতে পাহানি, মাইয়া মানুষ এত নিঠুর, আগে তো না জানি, আগে তো না জানি।
বস, এখন থেকে আপনাকে আর ইনবক্স কিং বলবো না, আপনাকে আমি বলবো বাঙ্গি রাজীব। কি অসাধারণ গান আপনি লিখছেন বস, একদম জীবনমুখী গান বস, জীবন থেকে ডাউনলোড করা।
বসন্তকালে ডালে ফোটে ফুল,
বসন্তকালেই তো ডালে ফুল ফোটে, অন্যদিন খালে ফুল ফোটে, তাই না?
গাছের বসন্তকালে ডালে ফোটে ফুল,
এটা দেখি কি ইঙ্গিত করছেন বস,
মানুষেরা যৌবন কালে করে শুধু ভুল, করে শুধু
ওয়াও রাজীব, যৌবন কালেই মানুষ ভুল করে,
শিকার হয়ে সেই ভুলের শিকার হয়ে, কান্দে পরাণ খানি, আগে তো না জানি,
আরে বাঙ্গি খাইতে বালুর মতো, বাঙ্গি খাইতে বালুর মতো, তরমুজ খাইতে পানি, মাইয়া মানুষ এত নিঠুর আগে তো না জানি, আগে তো না জানি, আরে মাইয়া মানুষ তোর নিঠু, আরে মাইয়া মানুষ এত নিঠুর আগে তো না জানি, আগে তো না জানি।
হ্যালো, কে বলছিলে?
জি অপ্সরা বলছিলাম।
অপ্সরা কেমন আছো তুমি?
জি ভালো আছি।
আহা, কতদিন পর তুমি ফোন দিলে, এতদিন কেন ফোন দাওনি? তোমাদের ওখানে কি নেটওয়ার্ক ভেঙে পড়ে গিয়েছিল কালবৈশাখী ছড়ে, নাকি তোমার মোবাইলে ব্যাটারি ছিল না, নাকি মোবাইলে ব্যাটারি ছিল ব্যালেন্স ছিল না? বস, এটা খুবই প্যাথেটিক। একটা মেয়ে কি পরিমাণ টাকা নিয়ে মোবাইলে ফোন দিলে, আমি জাস্ট এই জায়গাতেই আসতেছিলাম যে হয় তোমার এলাকার টাওয়ার, মোবাইল টাওয়ার ভেঙে পড়ে গেছে, নয়তো তোমার ব্যাটারি চলে গেছে, অথবা বলতে চাচ্ছিলাম যে তোমার ব্যালেন্স শেষ হয়েছে, তখনই মেটার ব্যালেন্স শেষ হয়ে গেল এবং লাইন কেটে গেল। মানে গেমের মানে অপশন এরকমই হয়, বস হয় তাদের যখন তাদের নেটওয়ার্ক থাকে তখন ব্যাটারি থাকে না, যখন ব্যাটারি থাকে তখন নেটওয়ার্ক থাকে না, যখন ব্যাটারি নেটওয়ার্ক দুইটাই থাকে তখন ব্যালেন্স, তখন ব্যালেন্স থাকে না, রাইট? আর একটা ফোন কল নিয়ে নিই। হ্যালো, কে বলছিলেন?
হ্যালো ভাইয়া, আমি মৌমিতা।
এই মৌমিতা, কি অবস্থা, কেমন আছো?
জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন?
আমিও ভালো আছি মৌমিতা। একদিন পর কেন ফোন দিলে বলো তো?
আমি আপনার সাথে কমফোর্টেবল ফিল করবো লিফটে উঠতে।
আমার সাথে তুমি কমফোর্টেবল ফিল করবে লিফটে উঠতে?
হ্যাঁ
অবশ্যই, এবং আমার সাথে শুধু তুমি না, বাংলাদেশের সকল মেয়ে, ছেলে, শিশু, নারী, আবাল, বৃদ্ধ, প্রণীতা সবাই আমার সঙ্গে লিফটে উঠতে কমফোর্টেবল ফিল করবে না? সেটাই
না,
আমি আমি অপেক্ষা করছিলাম মৌমিতা কখন এই কথাটা বলবে। এবং মৌমিতা, আমি মানে তুমি আমার কাছ থেকে তিনটা গোলাপ কিন্তু পাও না, রয়ে গেছো। তুমি অবশ্যই জাহিদকে তোমার বাসার ঠিকানা বা তোমার ভার্সিটির ঠিকানা দিবা, আমি তোমাকে তিনটা গোলাপ নিজ হাতে হাঁটু গেড়ে তোমাকে দিতে চাই, ঠিক আছে?
কেন?
কারণ তিনটা গোলাপ
হাঁটুতে, হাঁটুর কোনো সমস্যা আছে নাকি?
না, আমার হাঁটুতে কোনো সমস্যা নাই, আমার হাঁটুতে কোনো সমস্যা নাই, আমার হার্টে সমস্যা আছে মৌমিতা, হার্টে। তুমি নিবে না গোলাপ? নিবে না
ভাইয়া? কয় নম্বর গোলাপ দিবেন? ও গোলাপে অনেকগুলো ভাগ আছে, 1 2 3, মানে 7 দিন আগে তাহলে 3 নম্বর।
ভাগটা একটু বলো তো, ভাগটা।
আপনার কোনো ভক্তি আপনাকে ফুল দিয়েছে, আপনি ওখান থেকে আমাকে দিবেন জানতে হবে না?
তাহলে মৌমিতা এক কাজ করি, আমি আর একটা ভালো বুদ্ধি দিই তোমাকে, গোলাপের বদলে তোমাকে আমি তিনটা ফুলকপি দিই, কারণ গোলাপ দেখো
এখন পাওয়া যাবে না ভাইয়া,
ফুলকপি না না, এখন 12 মাসে সবকিছু পাওয়া যায় ঢাকা শহরে, বুঝছো? ঢাকা শহরে টাকা দিলে সবই পাওয়া যায়।
রবি ভাই কিন্তু গিফট করে তাইলে হবে
কি? রবি ভাইকে কি গিফট করতে হবে?
আমার বলে চাপে তিনটা কিছু গিফট করেন, এমনি তো নাই কিছু, এরপর ওখান থেকে দিয়েন খুঁজে পেতে।
আচ্ছা ঠিক আছে মৌমিতা, একবার তুমি আমাকে ভাই বলতেছো, একবার চাচা বলতেছো, তুমি কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে তুমি যেসব বেভারেজ খেয়েছো, সফট ড্রিঙ্কস, এর মধ্যে আর কি কি ছিল একটু বলবা মৌমিতা?
এটা পান্তার এফেক্ট,
পান্তার এফেক্ট না, পান্তা কিন্তু বাস ফার্মেন্টেশন প্রক্রিয়ায়, পান্তা কিন্তু একটু বাস ইয়ের দিকে চলে যায় আর কি, একটু অ্যালকোহলিক স্পিরিটের দিকে চলে যায়। যাই হোক মৌমিতা, তুমি এখন যেটা করবা, ঘুম দিবা, ঠিক আছে? ঘুম থেকে ওঠার পর তোমার মন ফ্রেশ হবে এবং তখন তোমার লজিক কাজ করবে। মৌমিতা, আমাদেরকে ফোন দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, এবং তুমি আমার সঙ্গে লিফটে যাবে এটা শুনেও আমার কাছে খুবই ভালো লাগলো। আরেকটা ছেলে আইডিয়া পাঠিয়েছে, বেশ কয়েকটা আইডিয়ার মধ্যে এই ছেলেটার আইডিয়া আমার কাছে খুবই ভালো লাগলো। বস, এটা হচ্ছে রাজীব ভাই, আপনি আলতো করে লিফটের দরজায় কিস করবেন, যেভাবে লাভ কিস হয় দেখবেন খুলে যাবে। তাই ফাস, বস আপনি তো এ ব্যাপারে দারুণ সিদ্ধ হস্ত, সিদ্ধ হস্ত বলা যাবে না, সিদ্ধ ছোটস্থ, মানে আসলে ভালোবাসার চুমু ঠোঁট খুলে দেয়, তাহলে লিফটে দরজা কেন খুলে দেবে না? এটা আমি করলে হবে না, এটা আপনি করলে হবে, কারণ হচ্ছে আপনি হচ্ছেন রবি ভাই বাংলাদেশের আয়রন ম্যান, দি আয়রন ম্যান, ওয়ান এন্ড অনলি আয়রন ম্যান।
কিছু অর্থে এটা ঠিক আছে, আমি আয়রন ম্যান, কিছু অর্থে মানে আপনি মাঝে মাঝে না একদম মনের ভুলে সত্যি কথা বলে তখন আমার খুব দারুণ ভালো লাগে, খুবই মানে আয়রন ম্যান, আয়রন ম্যান, আয়রন ম্যান, আয়রন ম্যান, আয়রন ম্যান, আয়রন ম্যান।
আমরা এক কাজ করি, আয়রন ম্যান, লিফটের দরজা তো বন্ধই থাকে, আপনি একটা চুমু দিবেন, আপনি একটা চুমু দিবেন, আমি একটা চুমু দেবো, দেখবি কার চুমুটা কাজ করে,
ঠিক আছে? বস
আমি নিশ্চিত আপনি চুমু দিলে দরজা খুলে যাবে।
পৃথিবীতে চুমু খাওয়ার অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে।
কি কি জায়গা বস? একটু
ছেড়ে বলছিলাম, কপালে চুমু খেতে পারেন,
তারপর
চোখে চুমু খেতে পারেন,
তারপর
ঠোঁটে চুমু খেতে পারেন,
তারপর
বুকে চুমু খেতে পারেন,
কোথায়?
বুকে, হাতে চুমু খেতে পারেন, এবং আমার যে সপ্তরানী আমি তার পায়ের পাতায় চুমু খেতে চাই, একটা ফুলে চুমু খেতে পারেন, একটা শিশুর গালে চুমু খেতে পারেন। বাচ্চাদের কিন্তু গালে চুমু খেতে হয় না, বাচ্চাদের পায়ে চুমু খেতে হয়। কারণটা কি জানেন? আমরা তো বাঙালিরা যে কোনো বাচ্চাকে ধীরেই ঠাস করে গালে চকর চকর করে চুমু খাই, বাচ্চাদের গালে কোনো অবস্থাতেই গালে মুখে।
আমি 16 বছর ধরে সংসার করতেছি না, আমার বাচ্চা কাচ্চাও নাই, আমি বিবাহিত না, আমি
বাচ্চাদের মানে বাচ্চাদের চুমু খেতে, মুখে চুমু খেতে হয় কিনা জন্য সংসার করতে হয় না বাচ্চাদের মুখে কখনো, কারণ বাচ্চারা বাচ্চাদের ইমিউনি সিস্টেম দুর্বল থাকে। বাইরের মানুষরা গিয়ে যখন বাচ্চাদেরকে মানে আছে না যে বেশি ঢং দেখাতে গিয়ে আমার সুনা বাবুটা বলে গালে ঠাস করতে চলে, বাচ্চাদের এতে স্বাস্থ্যের প্রবলেম হয়। বাচ্চাদের চুমু, বিশেষ করে নবজাতক বাচ্চাদের আমরা খুব আবেগের বসে কপালে গালে চুমু খেয়ে বসি, বাচ্চাদের পায়ে চুমু খেতে হয়, ঠিক আছে রাজীব? বাচ্চাদের পায়ে চুমু খেতে হয়,
বাচ্চা এবং স্বপ্নকন্যা,
স্বপ্নকন্যা এদের পায়ে চুমু খেতে হয়।
অনেকে
পায়ে মানে হচ্ছে পায়ের পাতায়, পা একটা বড় অঞ্চল বস, আপনি যেভাবে খুব আগ্রহ নিয়ে স্বপ্ন নারীদের পায়ে চুমু খাওয়ার কথা বললেন, একটু কি সুস্থ জীবনযাপন করতে পারেন না? একটু সুস্থ জীবনযাপন, আমরা একটা ফোনে যাবো। হ্যালো, কে বলছিলেন? হ্যালো,
হ্যালো, সালাম আলাইকুম ভাই।
ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন?
ভাই আমি শামীম বলছিলাম, নেত্রকোনা থেকে।
নেত্রকোনা থেকে শামীম? নেত্রকোনা থেকে আমাদের রেডিও শোনা যায়?
জি জি ভাই।
ওই যে অনলাইনে শুনছেন আপনি?
জি না ভাই।
তাহলে কিভাবে শুনছেন, গাছে উঠে?
না ভাই, এমনিতেই শোনা যায়।
এমনিতেই শোনা যাচ্ছে, বাহ, ফাইন, বলেন।
প্রতি সপ্তাহে শুনি আপনাদের এই অনুষ্ঠানটা, খুব ভালো লাগে।
খুব ভালো লাগে না? নেত্রকোনার কিছু গান রেকর্ড করে আমাদের পাঠিয়ে দেন না। মজার গান পাঠাবো, তা না হলে মজার গান গুলো যেমন যে গানটা, যে ভালোবাসার কথা মোবাইলে ভাসে, এই টাইপের গান আছে, হ্যাঁ এই টাইপের গানও আছে। আবার ইয়ে আছে, কি বলে, রাজীব যে বাঙ্গি পানি নিয়ে গান লিখলো না, বাঙ্গি পানির গান পাঠায় না প্লিজ। ওই সব অশ্লীল গান,
বাঙ্গি পানি আশরাফ উদাসের গান, ওটা
কার কার গান?
আশরাফ উদাস,
আশরাফ উদাসের গান না?
হ্যাঁ না, এটা শিকার ক্রেডিট লাইনটা দেওয়া উচিত, গানটা আশরাফ উদাসের। এবং আমি একটা স্ট্যাটাস দিয়েছি যে আমার সোনা, জীবনের প্রথম জীবনমুখী গান।
আপনার কি বললেন?
আমার সোনা, কিছুদিন আগে একটা নিউজ
বলি। রেডিওতে বস প্রচার করার বিষয় না, কিছুই জানে আমার সোনা, আর অদ্ভুত কথা, কে আছে সোনাবিহীন বলতে পারেন? না না রাজীব, আপনি আপনি অহংকার নিয়ে যে কথাটা বলবেন, আপনি সরি বলেন না, আপনি সরি বলেন যে আমার সোনা বস রাষ্ট্রের, ঠিক আছে,
বিমানবন্দরে
আমার কথা
এবং কিছুদিন শোনেন না, শোনেন
কেন বললেন আমার সোনা, মানে আপনার কথার মধ্যে কেন অহংকার প্রকাশ পেল?
কিছুদিন
যাই কি সোনাহীন, আমি কি সোনাহীন?
কিছুদিন আগে
আপনার সোনা ছিল না, এখন
কিছুদিন আগে জিয়া বিমানবন্দরে সোনা ধরা পড়ছে, এবং সোনা ধরা অনেকে বিভিন্ন কায়দায় নিয়ে আসে, এই লোক অভিনব কায়দায় বেল্টের নিচে করে সোনা নিয়ে আসছে। এখন এক অনলাইন পত্রিকা এডিটিং করছে।
আমরা ওই এডিটিং বস শুনতে চাচ্ছি না। সবাইকে আগামী শুক্রবারের শো শোনার আমন্ত্রণ জানিয়ে আগামী শুক্রবার আরো 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 মজার চমক আছে। ওকে, সবার সোনা ভালো থাকুক, সবাই সোনা মানিকরা ভালো থাকো, সোনা মানিকরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আগামী শুক্রবার আবারও কথা হবে, এবং আগামী শুক্রবার আশা করছি আমরা শোতে যে ভেরিয়েশন গুলো আনছি সেই ভেরিয়েশনের একটা নতুন ভেরিয়েশন আগামী শুক্রবারে তোমরা পাবে। এই শোর জন্য আমরা জীবন এবং যৌবন এবং সোনা সবই বরবাদ করে দিচ্ছি। শুনতে থাকো এবিসি রেডিও, মেন্টোস খাও, বুদ্ধির বাত্তি আলো জ্বালাও, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আরজে আসিফ এন্তাজ রবি তোমাদের সবাইকে নববর্ষে শুভেচ্ছা জানাচ্ছে। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ আরজে রাজীব হাসান তোমাদের সবাইকে, রাজীব হ্যাপি নিউ ইয়ার বলে দেন।
ঈদ মোবারক।
মেন্টোস বাত্তি জ্বালাও।